आजानुलंबित भुजौ कनकावदाक्षौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जीवधर्मपालौ वन्दे जगद्ग्रियकरौ करुणावतारौ चिरादत निजगुप्तभीतं स्वप्रेमनामामृतमत्युतारम् आपामरजभिततारम् गौरकृष्णजनभ्यतमहं प्रपद्ये जय श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्रीअद्वैतगदाधर श्रीवासादि श्रीगौरभक्तवृन्द हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुकं करति वाचलं पङ्गुलङ्घयति गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्द माधवं श्रीगुरुदिनतरिणं श्रीचैतन्यैश्वरं नमां विष्णुपदाय कृष्णपुष्पाभ्यकुले समर्पयामि। तो भगवान तार अनंत रूपे अनादिकाल थेके परब्रह्म अनंत धामे अवस्थान करें। तो भगवान लीला अनादि एवं नित्य। तो लीला दो प्रकार चले, एक भगवान प्रकट लीला और एक भगवान अप्रकट लीला। तो अप्रकट लीला भगवान अप्रकट लीला माने जे लीला जगतवासी देखते पारे ना, सब समय परब्रह्म वैकुंठे विभिन्न धामे से लीला चलते ताके बोले अप्रकट लीला। और जो भगवान कोनो एक विशेष रूपे धराधामे अवतीर्ण हन एवं साधारण लोक द्वारा गोचरीभूत हन ताके बोले प्रकट लीला बा भौम लीला। तो दुटोई लीला नित्य। भगवान चिन्मधाम लीला सब समय चलते और भौतिक जगत लीला सब समय चलते। भौतिक जगत लीला नित्य की करे ना, भगवान जे रम कृष्ण एखे अवतीर्ण होती ब्रह्मांडे। तो ब्रह्मांडे जो कृष्ण लीला समाप्त हो ब्रह्मांड चलते कृष्ण प्रति लीला तार अनंत रूपे जे भाव भगवान परब्रह्म अवस्थान कर भौतिक जगत। भगवान अनंत रूपे तार लीला अनंत लीला चलते कृष्ण लीला एखने पुतनाबद्ध लीला हे बोला। पुतनाबद्ध लीला नित्य कम नित्य ना, एखने से लीला समाप्त हेले आरेकटा ब्रह्मांड चलते से लीला से आठा ब्रह्मांड चलते। एर सब समय भगवान नित्य लीला चलते। प्रकट लीला नित्य अप्रकट लीला नित्य दुटे तार नित्य। तो अप्रकट लीला प्रकट लीलार मध्य कि वैशिष्ट्य रहे ना, भगवान यही धराधाम जो अवतीर्ण हमारा जानी जो भगवान अवतीर्ण कारण हे परित्रणय साधना विनाशायत दुष्कृतांग धर्म संस्थापनार्थाय संभवामी जगह जगह। किन्तु भगवान श्रीकृष्ण अवतीर्ण मुख्य कारण हे कि अवतीर्ण कारण की बोला हे जे प्रेम रस निर्दास करते आस्वादन राग मार्ग भक्ति लोके करते प्रचारण। भगवान कृष्ण जख स्वयं भगवान जगत अवतीर्ण हन तार एक विशेष कारण थाके। तो भगवान अवतीर्ण दुटी कारण थाके, एक बहिरंग कारण एक अंतरंग कारण। बहिरंग कारण के बोला है ब्रह्मांड सम्बन्धी कारण, जगतवासी जीवेर जन जे कारण उद्दिष्ट। और अंतरंग कारण के बोला है निज सम्बन्धी, भगवान निजस्व उद्देश्य रही। ता ना भगवान केना से भगवत धाम एखे आत्मप्रकाश कर। भगवान गोलक वृंदावन अनादिकाल तार समस्त लीला विलास चलते। तो यौम लीलार वैशिष्ट्य की, भौम लीलार কি একটা বিশেষ রস আস্বাদন করবার জন্য ভগবান সেই ভগবত ধাম থেকে ভৌমলীলার তার লীলাকে বিস্তার করছেন বা প্রকাশ করছেন। তো ভৌমলীলার বৈশিষ্ট্য হচ্ছে যে অন্য সমস্ত অবতার রয়েছে, মৎস্য, বরাহ, কুর্ম, এ সমস্ত অবতারে তো ভগবানের পূর্ণ প্রকাশ নাই, কৃষ্ণ অবতারেই ভগবানের পূর্ণ প্রকাশ। সেই পূর্ণ প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণের এই ভৌমলীলার বৈশিষ্ট্য কি? তো বলা আছে দুটো বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য আছে ভগবান কৃষ্ণ এই ভৌমলীলায় পরকীয়া রস আস্বাদন করেন। পরকীয়া রস মানে যেরকম সমস্ত গোপীরা শ্রীমতী রাধারানী তারা গোলক বৃন্দাবনে ভগবানের নিত্য সেবা করছে, তার প্রেয়সী রূপে নিত্য তার সেবা করছেন, কিন্তু এই ভৌমলীলায় যোগমায়া কি করছে না সেই সমস্ত গোপী এবং রাধারানীকে এরকম বহিরঙ্গ ভাবে দেখাচ্ছে যে তারা অন্য একজন কাউকে বিবাহ করেছেন। তো বিবাহ করেও তারা কৃষ্ণের প্রতি আসক্ত আছেন, তাকে বলে পরকীয়া ভাব। তো তাতে কিভাবে বিভিন্ন প্রকার সামাজিক বাধা বিঘ্ন সব কিছুকে অতিক্রম করে ব্রজগোপিকার ভগবানের কৃষ্ণ প্রতি আকৃষ্ট হচ্ছেন সেই ভাবটি প্রদর্শিত হয়েছে। তো এই ভগবানের যে ভক্ত সঙ্গে ভগবানের যে সম্পর্ক, এই সম্পর্ক দুই প্রকারের রয়েছে। একটা হচ্ছে ভগবানের সঙ্গে থেকে ভগবানের সেবা করে সেই সেবা আনন্দ লাভ করা, আর একটিতে ভগবান যখন দূরে চলে যান তখন মানসিকভাবে ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়া। তো এই দুই প্রকারের ভাবকে বলা হয় সম্ভোগ আর বিপ্রলম্ব। সম্ভোগ মানে যখন আমরা ভগবানের সাক্ষাৎ সেবা করছি তাকে বলে সম্ভোগ। বিপ্রলম্ব মানে যখন ভগবান আমাদের কাছে নেই কিন্তু ভগবানের প্রতি ভগবানের বিরহ, তার প্রতি তার বিরহর আরতি, এই যে ভাব তাকে বলে বিপ্রলম্ব ভাব। তো প্রভুপাদ বলছেন তো আমাদের জীবনে যে প্রিয় বস্তু যাকে আমরা খুব ভালোবাসি, সেই ভালোবাসা প্রিয় বস্তুকে পাওয়ার সময় তার সঙ্গে আমরা যতটা সম্পর্কিত হতে পারি, যতটা গভীরভাবে যুক্ত হতে পারি, তার থেকে বেশিভাবে যুক্ত হওয়া যায় যখন সেই প্রিয় বস্তুকে আমরা হারাই বা সেই প্রিয় বস্তু দূরে চলে যায়। তো দৃষ্টান্ত দিচ্ছেন যেরকম একটি স্ত্রী তার স্বামীকে সামনে কাছে পেয়ে খুব আনন্দ, তার সেবা করে আনন্দ পায়, তার সঙ্গে যুক্ত থাকে, তার সেবায় যুক্ত থাকে, কিন্তু যখন সেই স্বামী দূরদেশে চলে যায় তখন স্বামীর বিরহে স্ত্রী আরো অত তার চিন্তায় মগ্ন থাকে, সেইটাকে ভগবত প্রেম প্রেমের সবথেকে সর্বোৎকৃষ্ট স্তর বলে বর্ণনা করা হচ্ছে। ভগবান সঙ্গে ভক্তের যে সম্পর্ক সেটা সম্ভোগ থেকে বিরহের তার প্রাচুর্যতা আরো বেশি। ভগবানকে কাছে পেয়ে ভগবানের ভক্ত প্রেমে আপ্লুত হয়ে যে আনন্দ পায়, ভগবানের বিরহে বিরহ রূপক দুঃখের মধ্যে তার থেকে সম্ভোগ থেকে আর বেশি আনন্দের প্রাচুর্যতা থাকে। কেন ভগবানকে অত গভীরভাবে হৃদয়ে ধারণ করে, তো সেইটা হচ্ছে প্রেমের সর্বোৎকৃষ্ট স্তর। যেমন রায় রামানন্দ সঙ্গে মহাপ্রভু আলোচনা আছে এবং আলোচনা করতে করতে এই শ্রেষ্ঠ স্তরে একটি পৌঁছেছেন যে কিভাবে শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বিরহ বিপ্রলম্ব ভাবে তার আরাধনা করছেন। সেইটি হচ্ছে ভগবান সঙ্গে ভক্তের সব থেকে ঘনিষ্ঠতম সম্পর্কের অবস্থা বিরহ বা বিপ্রলম্ব। তো এখন ভগবান তিনি তো রসবৈশ, ভগবান হচ্ছেন রস, তিনি রস আস্বাদন করেন, তিনি রস আস্বাদন করান। এটা রসবৈশ শব্দের মানে ভগবান হচ্ছেন রস, তিনি রস আস্বাদন করেন, রস আস্বাদন করান। সেই জন্য ভগবান যেহেতু অনন্ত তিনি অনন্ত রস অনন্ত রূপ ধারণাকে তিনি আস্বাদন করছেন। তো ভগবান ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন লীলায় ভিন্ন ভিন্ন রস তিনি আস্বাদন করছেন। যেরকম গোলক বৃন্দাবনে অবস্থান করে ভগবান সকিয়া রস আস্বাদন করছেন, সেই ভগবান এই ভৌমলীলায় পরকিয়া রস আস্বাদন করছেন, ভগবান কখন ব্রজে অবস্থান পূর্বক গোপীদের সঙ্গে তাদের সঙ্গে সম্ভোগ লীলা রস আস্বাদন করছেন, আর কখন ভগবান গোপীদের কাছ থেকে অন্তর্হিত হয় রাসলীলায় অন্তর্হিত হয়, তার ব্রজগোপিকাদের হৃদয়ে বিরহের ভাব সঞ্চার করেছিলেন। ঠিক সেভাবে ভগবান বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকা চলে গেছেন, মথুরা চলে গেছেন। যদিও ভগবান কৃষ্ণ কখনো বৃন্দাবন পরিত্যাগ করেন না, ভগবান কৃষ্ণ সবসময় বৃন্দাবনে থাকেন, কিন্তু বহিরঙ্গা দৃষ্টিতে সবাই দেখে মনে করে যে কৃষ্ণ চলে গেছেন মথুরায়। কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পরে ভগবান কৃষ্ণ প্রতিদিন এসে গোপীদের সঙ্গে লীলাবিলাস করতেন। গোপীরা জানে যে কৃষ্ণ চলে গেছেন, তাদের মনে হয় কি না আমরা স্বপ্ন দেখছি, এটা মনের বিভ্রান্তি বলে তারা মনে করে। তো এইভাবে সবসময় তারা মনে করে কি ও কৃষ্ণ আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, এই কৃষ্ণের বিরহে তারা সবসময় থাকে। তো শুধু সেইটুকু নয়, ভগবান কৃষ্ণ কত প্রকারের, যেরকম কৃষ্ণ এখানে বৃন্দাবনে আছেন, বৃন্দাবনে থেকে রাধারানীর সঙ্গে তার প্রেমের ভাব, তো সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে কে, চন্দ্রাবলী প্রতিদ্বন্দ্বিতা করছে। তো এখানে রাধারানীর সঙ্গে যে প্রেমের ভাব, সেটা রাধারানী বিবাহিতা, বিবাহ করেছেন, আর সেই বিবাহ করে কৃষ্ণ যেন পরপুরুষ একজন, লুকিয়ে লুকিয়ে তার প্রেমের ভাব অত গা, সব কিছুর বাধা বিঘ্নকে অতিক্রম করে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে আসছেন। তো যেরকম এখানে রাধারানী কৃষ্ণের প্রতি তার প্রেম আছে, কিন্তু সামাজিক ভয়, সমাজের নীতি নিয়মের ভয়, এই সমাজের নীতি নিয়মের ভয় সত্ত্বে একটা প্রিয় বস্তুকে ভালোবাসার যে একটা ভাব রাধারানী আস্বাদন করছে, কোন ভয়ভ্রান্তি নাই, কোন মানে কি প্রতিবন্ধক নাই, তার সঙ্গে একটাকে একজনকে ভালোবাসা, সে ভালোবাসার উপলব্ধি একরকমের, আর অনেক প্রতিবন্ধক রয়েছে, ভয় রয়েছে, ভ্রান্তি রয়েছে, তা সত্ত্বে একজনকে ভালোবাসার উপলব্ধি আর একরকম। তো ভগবান তো ভক্ত সঙ্গে অনন্ত রস আস্বাদন করেন, তো সেই জন্য ঠিক সেইরকম এখানে বৃন্দাবনে যেরকম আমরা দেখছি রাধারানী একজনকে বিবাহ করেছেন, তারপরে তিনি লুকিয়ে লুকিয়ে গিয়ে কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন, ঠিক সেইরকম ভগবান কৃষ্ণের মনবাসনা হচ্ছে আমিও কিরকম এইরকম রস ভাব আস্বাদন করি। তাই দ্বারকায় নববৃন্দাবন রচনা করা হচ্ছে। নববৃন্দাবনে কি হচ্ছে না, সেই নববৃন্দাবনে কৃষ্ণ বিবাহ করছেন, কৃষ্ণ বিবাহ করছেন রুক্মিণীর সঙ্গে, যে রুক্মিণীর সঙ্গে বিবাহ করছেন, আর সত্যবতী সত্যভামা, সত্যভামা এই রাধারানী সত্যভামা হয়ে সেখানে আবির্ভূত হচ্ছেন। তো কৃষ্ণ সত্যভামার সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রণয় বা প্রেম রস আস্বাদন করছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে ভগবান কিরকম ভিন্ন ভিন্ন স্বরূপে, এমনকি একই স্বরূপে ভিন্ন ভিন্ন ধামে তার অনন্ত রস তার লীলার মধ্যে তিনি আস্বাদন করছেন। তো ভগবানের এই যে বিরহ, ভগবানের বিরহে ভক্তের ভাবটি কিরকম, এটা সর্ব উৎকৃষ্ট ভাব প্রকাশিত হয়েছে শ্রীমতী রাধারানীর মধ্যে। আমরা শ্রীমদ ভাগবতমের মাধ্যমে এবং সমস্ত আমাদের গোস্বামীদের লেখার মাধ্যমে তার চরম উৎকর্ষতা আমরা দেখতে পেরেছি, যে কিরকম দশম দশা, দশম দশা কিভাবে ভগবানের বিরহে ভক্ত বিভিন্ন প্রকারের ভাব, তার নিদ্রা, ব্যাধি, ব্যগ্রতা, উৎকণ্ঠা, মৃত্যু পর্যন্ত অবস্থা তার হয়ে যায় ভগবানের বিরহ অত তীব্র ভক্তের জন্য। কিন্তু একটা ভালো জিনিস রয়েছে কি না, যেরকম আমাদের ভৌতিক বিরহে আমরা দুঃখে মরি, চিন্ময় বিরহের বৈশিষ্ট্য হচ্ছে সে দুঃখের মধ্যে অফুরন্ত আনন্দ থাকে। তাই বলা হচ্ছে ভগবত প্রেমের লক্ষণ হচ্ছে যেখানে বিষ আর অমৃত এক ধারায় ভক্ত আস্বাদন করে থাকে, এটা তার বৈশিষ্ট্য। তো শ্রীমতী রাধারানী ভগবানের বিরহে তার যে ভাব, তো শ্রী চৈতন্য মহাপ্রভু সেই শ্রীমতী রাধারানীর ভাবটি অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছেন। রাধা ভাব দুটি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, রাধারানীর ভাব আর অঙ্গকান্তি। কেন আমি আগে অনেকবার একথা বলেছি যে কিভাবে ভগবান কৃষ্ণ তিনি চিন্তা করছেন যে আমি এই প্রকট লীলায় ব্রজে আবির্ভূত হয়, এই আমার ভক্ত সমস্ত গোপ গোপীদের সেবা লাভ করে অত আনন্দ পাই, কিন্তু আমার সেবা করে এই গোপ গোপীরা কি আনন্দ পায়, সেই আনন্দ জানতে ভগবানের ইচ্ছা হয়। বিশেষ করে গোপীরা যখন ভগবানের সেবায় নিযুক্ত হচ্ছেন, সেবার শেষে গোপীদের মুখে তাদের আনন্দ আনন্দের যে একটা স্ফুরণ তিনি দেখতে পারেন, তো সে আনন্দ দেখে কৃষ্ণ মনে করেন যে আমি যে আনন্দ পাচ্ছি আমার কাছে শতকোটি আনন্দ যেন গোপীরা লাভ করছে। তো কৃষ্ণ মনে করছেন আমি ভগবান, ভগবান মানে সব থেকে বেশি আনন্দ আমি পাব, কিন্তু এরা তো আমার থেকে বেশি আরো বেশি আনন্দ পাচ্ছে, এদের মুখ দেখে আমি বুঝতে পারছি। তখন ভগবানের লোভ হয়, ভগবান গোলক বৃন্দাবনে ফিরে গিয়ে তিনি চিন্তা করেন আমিও কিভাবে গোপীরা আমার সেবা করে যে আনন্দ পায় সেই আনন্দ আমি কিভাবে লাভ করতে পারব। কিন্তু কৃষ্ণ কি করে পাবেন, তিনি হচ্ছেন প্রেমের বিষয় বিগ্রহ আর ভক্ত হচ্ছে প্রেমের আশ্রয় বিগ্রহ। আসলে প্রেমকে নিয়েই সব কিছু, এই জগৎ যেরকম একটা প্রেম নিয়ে বাঁধা, অবশ্যই জগতের প্রেমটা প্রেম না, এটা কাম, এটা প্রেমের প্রতিফলন, কিন্তু আদতে মূলে কিন্তু প্রেমেই সব কিছুর বন্ধনের কারণ। ভক্ত ভগবানের বন্ধনের কারণ, জীব ভগবানের বন্ধনের কারণ, ভগবানের আনন্দের উৎস, জীবের আনন্দের উৎস, এই সব কিছুর গোড়া হচ্ছে প্রেম। তো ভগবান শ্রীকৃষ্ণের এইরকম ইচ্ছা আছে যে আমার ভক্ত আমার সেবা করে অত আমার থেকে কোটি গুণ বেশি দিব্য আনন্দ পায়, তো আমি কিভাবে সেটি পাব, সেটা পাবে কি করে। ভগবান তো হচ্ছেন প্রেমের বিষয় বিগ্রহ, প্রেমের বিষয় আর প্রেমের আশ্রয়। প্রেমকে কে বেশি আস্বাদন করতে পারে, দৃষ্টান্ত দিয়ে বর্ণনা করা হচ্ছে, আগুন আছে, আগুন শীতের দিনে যখন ঠান্ডা লাগে তো লোকেরা কি করে না, মাটির ভাড়ে কয়লা বা কাঠে কাঠের কয়লা জ্বালিয়ে আগুন পুয়ায়। তো এই আগুনের বিষয়কে, আগুনকে কে আস্বাদন করছে, বিষয়কে, আগুনের বিষয়কে, যে ব্যক্তি আগুন পুয়াতে বিষয়, আর আগুনকে ধরেছে কে, যে পাত্র, মাটির পাত্র। তাহলে আগুনের আশ্রয় হচ্ছে কে, মাটির পাত্র, বিষয় হচ্ছে যে আগুন পুহাচ্ছে। ঠিক সেই রকম প্রেমের আশ্রয়কে, প্রেম কে ধরে রেখেছে, কার হৃদয়ে প্রেম, ভক্তের হৃদয়ে প্রেম, তাই না, ভক্ত হচ্ছে প্রেমের আশ্রয়, আর সেই প্রেমের বিষয়কে কৃষ্ণ হচ্ছেন প্রেমের বিষয়। তো এখন যে আগুন মাটির পাত্র আছে, একটা লোক আগুন পুয়াছে, তো আগুনটা কে বেশি পাচ্ছে, যে মাটির পাত্র বেশি পাচ্ছে আর যে লোকটা পুহাচ্ছে সে বেশি পাচ্ছে, মাটির পাত্র মানে আশ্রয়, আশ্রয় আগুনটা বেশি পাচ্ছে। তো সে ভগবান চিন্তা করছেন যে আমি এই প্রেমকে আরো, প্রেম দ্বারা আমার ভক্ত যে আনন্দ পাচ্ছে আমি আস্বাদন করব, তো তিনি তো বিষয়, প্রেমের বিষয়, তার সেই রকম কি করে আনন্দ আস্বাদন করতে পারবেন, তাই তাকে প্রেমের আশ্রয় হতে হবে। তো প্রেমের আশ্রয় স্বরূপ সব থেকে বেশি আনন্দ কে পাচ্ছে, আর তাই সেই আনন্দের সর্বোত্তম উৎকর্ষতা কোন স্তরে রয়েছে, তো ভগবান শ্রীকৃষ্ণ অন্বেষণ করে খুঁজতে পেয়েছেন। প্রেমের পরম আশ্রয় আছে শ্রীমতী রাধারানী, আর শ্রীমতী রাধারানীর মধ্যে ভগবান কৃষ্ণের প্রতি যে প্রেম, তার চরম উৎকর্ষতা আছে তার বিরহ ভাব। কৃষ্ণের বিরহে রাধারানীর যে ভাব, সেই রাধা ভাব দুটি সুবলিতম নৌমী কৃষ্ণ স্বরূপম বা তদ ভাবাগ্য সমজনী সতীগর্ভ সিন্ধু হরি ইন্দু, যে ভগবান হরি বা ভগবান কৃষ্ণ যে তদ ভাবাগ্য, তার ভাবকে অঙ্গীকার করেছে মানে রাধারানীর ভাবকে অঙ্গীকার করেছেন, রাধারণী কোন ভাবকে অঙ্গীকার করছেন, না রাধারণীর ভগবান কৃষ্ণের প্রতি যে বিরহ ভাব সেটি অঙ্গীকার করে তিনি ধরাধামে অবতীর্ণ করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তো এটা যে চৈতন্য মহাপ্রভু ভগবানের অনন্ত স্বরূপের মধ্যে যে চৈতন্য স্বরূপ, শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপের এটা হচ্ছে বৈশিষ্ট্য। কাহা যাব কাহা পাব মুরলী বদন, শ্রীমতী রাধারণীর মধ্যে ভগবান কৃষ্ণের প্রতি যেরকম বিরহ ব্যগ্রতা আরতি ভাব, সেই ভাবকে অঙ্গীকার করে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়, তিনি নদিয়া নবদ্বীপে তার লীলা বিলাস করছেন। তো নদিয়া নবদ্বীপে লীলা বিলাস করছেন, বাল্যাবস্থায় তার বিভিন্ন তার লীলাকে উদ্ধত লীলা বলে বলা হচ্ছে, তার ভাব স্বভাব হচ্ছে অত্যন্ত উদ্ধত স্বভাব, তখন সেখানে খুব উন্মত উদ্ধত আর বিদ্যার আস্বাদন করছেন। ব্যাকরণ ন্যায় তর্ক এই দিয়ে মহাপ্রভু বিদ্যার আস্বাদন করছেন। তো মহাপ্রভু তার শিশুকালে এইরকম উদ্ধত ছিলেন যে কোন বৈষ্ণব না ধারে পাশে যেত না। মহাপ্রভুর বাল্যাবস্থায় কোন ভক্তির সন্ধান তার মধ্যে দেখা যায় না, প্রকাশিত হয় না। তো বৈষ্ণবরা বলা আছে গ্রন্থে যে বৈষ্ণবদেরকে দেখলে মহাপ্রভু অত জ্বালাতন করতেন, মুকুন্দ বা কেউ যদি এদিকে দেখত মহাপ্রভু চৈতন্য নিমাই আসছে তার লুকিয়ে ওরা অন্যদিকে যাবে, আর বাবা নিমাই আসছে কিন্তু ধরবে যদি আমাদেরকে, মানে বৈষ্ণবরা তারা এই যুক্তিতর্কতে তারা ভালোবাসত না। তারা সোজা শাস্ত্র অধ্যয়ন করবে, ভগবান লীলা শ্রবণ করে বা আনন্দ পাবে, বাস এই তর্ক তর্ক তারা ভালোবাসত না। তো এরকম নিমাই খুব প্রভাবশালী ছিলেন, দিগ্বিজয়ী কেশব কাশ্মীরকে জয় করেছিল খুব প্রভাবশালী ছিলেন, কিন্তু নিমাই বৈষ্ণব নয়, সেই বৈষ্ণব তার ধারে পাশে বেশি যেতেন না। তো সেই নিমাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পিতৃশ্রাদ্ধ করতে গয়া গিয়েছেন, জগন্নাথ মিশ্র পরলোক গমন করেছেন, তো সত্যি মাতার নির্দেশ নিয়ে তিনি গয়া গমন করেছেন। তো গয়া তখনকার সময় তো ট্রেন ছিল না, বাস ছিল না, প্লেন ছিল না, যে সঙ্গে সঙ্গে গিয়ে উড়ে গিয়ে বা গাড়িতে গাড়িকে তাড়াতাড়ি চলে আসবে। তো উনি পিতৃশ্রাদ্ধ দিতে গিয়েছেন, সত্যি মাতা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন, আমার ছেলে কবে ফিরবে কবে ফিরবে কবে ফিরবে, সব সময় তার মনের মধ্যে উদ্বেগ। তো অনেকদিন পরে গত হওয়ার পরে তো মহাপ্রভু ফিরেছেন, তো মহাপ্রভু ফিরেছেন তো সতী মার মন খুব আনন্দ, ও নিমাই আমার ফিরে এসেছে। তো সমস্ত নবদ্বীপবাসীরা আসছে নিমাইকে দেখবার জন্য। তখনকার সময় কেউ যদি তীর্থযাত্রা করতে যেত মানে তারা যখন ফিরে আসবে তখন সবাই আসতো তার চরণের ধুলি নেওয়ার জন্য। বর্তমানের মতন সবসময় বর্তমানে যখন সুবিধা হয়ে গেছে ঘোড়া গাড়ি হয়ে গেছে তখন সেরকম ছিল না, পায়ে হেঁটে হেঁটে যেতে হবে বছর দুই বছর তিন বছর, এইরকম হতো লোকেরা গিয়ে আর ফিরে আসত না। যারা চারধাম যাত্রা করত তারা অনেক ফিরে আসত না। আমার মনে আছে ছোটবেলায় আমি শুনেছি নাকি যখন কেউ তীর্থযাত্রা করতে বেরোত, বেরোবার আগে নিজের শ্রাদ্ধ করে বেরোত, ব্রাহ্মণ বসে খাওয়াই দিয়ে আর ফিরবো কি ফিরবো না, মানে আরো ফিরে আসবে এই আশা করে কেউ আর যেত না, সেখানে গিয়ে আর ফিরবে না মনে হয়। মানে বর্তমানে এই কেদারনাথ বদ্রীনাথ যাওয়া আজাদ দুষ্কর, আর তখনকার সময় কিছুই ছিল না, সে নিচে থেকে হেঁটে হেঁটে যেতে হবে, তাহলে কি অবস্থা ছিল তখন। তো নিমাই ফিরে এসেছে, ফিরে এসে সবাই খুব আনন্দ, সমস্ত নবদ্বীপবাসীরা এসেছে, আর বৈষ্ণবের কেউ আর আসে না, কোন বৈষ্ণবের আসে না। তখন নিমাই কি করছে না, যেরকম কেউ ফিরে আসলে তার কথা বলছে, কিরকম আমার ট্যুর কিরকম হল। তো সে গয়া যাত্রা করেছেন, তো মহাপুর বলছেন আমি বহু গ্রাম বহু ক্ষেত পেরিয়ে গয়ার দিকে অতিক্রম করলাম, কি করে বিভিন্ন গ্রামে রাতের থাকলাম বলতে বলতে, বলছেন এক সময় আমি শুনতে পেলাম অনেক ঘন্টা বাজছে শঙ্খধ্বনি হচ্ছে, তখন বুঝতে পেরেছি আমি গয়া শহরের কাছে চলে এসেছি। তখন মহাপুরু যখন সে গয়া মন্দির কাছে গিয়েছেন, ভিতরে প্রবেশ করেছেন, হাজার হাজার ব্রাহ্মণ তারা বেদধ্বনি করছে আর সবাই বলছে আসো আসো দেখো এই বিষ্ণু পাদপদ্ম সব ব্রাহ্মণ দেখাতে বিষ্ণুর পাদপদ্ম সেখানে আছে গয়াতে। তো মহাপ্রভু যখন বিষ্ণু পাদপদ্ম উচ্চারণ করছেন তখন মহাপ্রভু কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে, আর আর কিছু বলতে পারছেন না, তখন স্তব্ধ হয়ে গেছেন। স্তব্ধ হয়ে সবাইকে বলছেন ঠিক আছে তোমরা সব চলে যাও, বাড়ি ফিরে যাও। তো সব লোকেরা বাড়ি ফিরে গেছে। এক দুজন বৈষ্ণব ছিলেন, শ্রীমান পণ্ডিত ছিল তাদের মধ্যে। তখন শ্রীমান পণ্ডিতকে মহাপ্রভু ডেকে নিয়ে আলাদা করে বলছেন যে হে শ্রীমান, তুমি আমার একটা উপকার করো, আমি যে কি দুঃখে জর্জরিত হচ্ছি, কি জ্বালায় মরছি, আমি যে আমার দুঃখের কথা কাকে বলবো, এই জগতে আমি লোক খুঁজে পাচ্ছি না, আমি একমাত্র বৈষ্ণবদের কাছে বলতে চাই, কিন্তু কেউ বৈষ্ণবদের ওনার ধারে পাশে আসে না, কাকে বলবে? তো মহাপ্রভু বলছেন তুমি যাও নদিয়ার সমস্ত বৈষ্ণবদেরকে বলো, তারা আগামীকালকে গঙ্গা তীরে শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়িতে, শুক্লাম্বর ব্রহ্মচারী একটা খুব গরিব ব্রাহ্মণ ছেলে ছিলেন, মানে তার জীবিকা নির্বাহ করার কোন সম্বল ছিল না, তিনি ভিক্ষা করে যতটুকু পাবে সেইটা ভগবান রাধা মাধবকে নিবেদন করে সেটি খাবে। তো মহাপ্রভু বলছেন সমস্ত বৈষ্ণবদেরকে বলো তারা যেন শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়িতে এসে উপস্থিত হবেন, আমি ওদেরকে আমার হৃদয়ের দুঃখের কথা বলব। তখন এইরকম কথা বলছেন তখন সমস্ত অষ্টসাত্বিক বিকার তার মধ্যে প্রকাশিত হচ্ছে, সে তার চোখ থেকে জল পড়ছে, সব পুরা উঠান জলে ভরে গেছে, অত ক্রন্দন করছেন, শরীর কামছে, রোমাঞ্চ হচ্ছে। শ্রীমান চারে তো অদ্ভুত, এ নিমাই অত দুরন্ত, অত দুষ্ট, আর তার মধ্যে অত প্রেমের ভাব, অত উদার ভাব, কি হঠাৎ এ কি হল? এ পিতৃসাধক করতে গয়া গিয়েছিল, এ কি ভাবান্তর তার মধ্যে হয়েছে যে এরকম? এটা সাধারণ মানুষের মধ্যে এরকম কেউ আমরা কোনোদিন দেখি না, অত প্রেমের প্রভাব, অষ্টসাত্বিক বিকারের ভাব, এটা অদ্ভুত। তো শ্রীমান পণ্ডিত খুব খুশি হয়েছে যে নিমাই বৈষ্ণব ভাব গ্রহণ করেছে। তখন তারপরের দিন তখন নিমাই চলে গেছেন, শ্রীমান পণ্ডিত বাড়ি চলে গেছেন। তো তারপরের দিন সকাল ভোরবেলায় সমস্ত নবদ্বীপ যত বৈষ্ণব ছিল সবাই এসে শ্রীবাসের বাড়িতে। তো তখন শ্রীবাসের বাড়িতে একটা ফুলের গাছ ছিল, কুন্দ ফুলের গাছ ছিল। এই কুন্দ ফুলের গাছের একটি বৈশিষ্ট্য ছিল যে যত ফুল তুলবে আরো ফুল হতো, আরো ফুল হতো। তাই নদিয়ার সমস্ত বৈষ্ণবরা সকালে শ্রীবাস বাড়িতে এই কুন্দ ফুল তুলতে আসতেন। তো তারা সব কৃষ্ণ কথা আলোচনা করছে, কুন্দ ফুল তুলছে। তো এই সময় শ্রীমান পণ্ডিত দেরি করে এসেছে, শ্রীমান পণ্ডিত হাসতে হাসতে আসতে, তার মনে খুব আনন্দ, আজকে সব বৈষ্ণবদেরকে একটা নতুন কথা আমি শোনাব যে বৈষ্ণবরা নিমাই কত দুরন্ত, দুষ্ট, তার কে কি বলে মনে করত, সে নিমাই আজকে বৈষ্ণব হয়ে গেছে, সে আবার তার অন্তরের হৃদয়ের দুঃখের কথা বলতে চায়, তো একটা ভালো সংবাদ দিতে এসেছে। তো শ্রীমান পণ্ডিত খুব খুশিতে হেসে হেসে আসছে। শ্রীবাস বলছে কি হে শ্রীমান, তুমি আজকে তো খুশি খুশি মনে হচ্ছে, আনন্দ কি ব্যাপার? শ্রীমান বলছে আমি আনন্দ কি, আমি এরকম একটা কথা তোমাকে সংবাদ দিব তো সবাই যেন আনন্দ পাবে। না কি সংবাদ? তখন বলছে দেখো এরকম কালকে নিমাই গয়া পিতৃসাধ করে ফিরেছে, তো অনেক লোক তাকে দেখতে যাচ্ছিল, তো আমি তাকে দেখতে গিয়েছিলাম। তো দেখতে গিয়ে তার গয়া যাত্রার কথা বলতে বলতে যখন বিষ্ণু পাদপদ্ম মুখে এসে সঙ্গে সঙ্গে তার কণ্ঠ গদগদ হয়ে গেছে, গলা গদগদ কণ্ঠে কথা বলছে, রোমাঞ্চ, পুলক, অশ্রু, কম্প, সমস্ত অষ্টসাত্বিক বিকার, তখন সে আমাকে একাকী ডেকে এরকম বলেছে যে সমস্ত বৈষ্ণবদেরকে ডাক, আমি আমার হৃদয়ের দুঃখের কথা বলবো, যে দুঃখকে আমার হৃদয় ধরে রাখতে পারি না। তখন বৈষ্ণব সব খুশি হয়েছে, আরে খুব ভালো সংবাদ, নিমাই তাহলে বৈষ্ণব হয়ে গেছে। তখনকার নদিয়ার অবস্থা খুব খারাপ, সবাই কালী পূজা, চণ্ডী পূজা, শীতলা পূজা, কেউ বিষ্ণু ভক্ত নেই। আর বিষ্ণু ভক্ত থাকবে কি? যদি কেউ বিষ্ণু ভক্ত হতো তাদেরকে আরো হৈরানি করত। এখনকার সময় আমরা যেভাবে ভক্তি করি এর থেকে আর 1000% বেশি দুরাবস্থা ছিল তখনকার সময়। অত দুরাবস্থা কেউ উচ্চস্বরে হরিনাম করতে পারবে না, গীতা ভাগবত পাঠ করতে পারবে না মুসলমানের সাম্রাজ্য রাজত্ব যখন, আর মুসলমানের রাজত্বে এই ভক্তি করতে মুসলমানরা যা বাধা দিত না, মুসলমান থেকে হিন্দুরা আরো বেশি সমস্যা সৃষ্টি করত, আর হিন্দুদের থেকে ব্রাহ্মণরা আরো বেশি সমস্যা সৃষ্টি করত। যে গীতা ভাগবত নাম করতে হবে খুব সংকুচিত হয়ে তখন করতে হয়, খুব ভয়ে ভয়ে করতে হয় তখন। মানে এখন রাশিয়াতে লোকেরা তো আরো ভালো সচ্ছল ভাবে ভগবত ভজন করতে পারে, তখনকার সময় কত খারাপ অবস্থা ছিল। তখন বৈষ্ণবরা শুনছে যে নিমাই হ্যাঁ বৈষ্ণব হয়ে গেছে, খুব খুশি। ও বলছে ও তাহলে আমাদের দল ভারী হলো, আমাদের দলে নিমাকে, নিমাই তো পণ্ডিত তো, সবাই নিমার প্রভাব আছে খুব সমাজে প্রতিষ্ঠিত, তো আমাদের দল খুব ভারী হলো, খুব আনন্দ। তখন একজন বৈষ্ণব বলছে ও নিমাই আমাদের দলে এসেছে, যত চণ্ডী উপাসনা করছে তাদের মুন্ডকে ধরে আমরা একদম দুই খণ্ড করে দেবো, মানে ছেদন করবে না নিমাই, আমাদের আসলে আমাদের দল এবার ভারী হবে। তো এইভাবে সব বৈষ্ণবরা খুব খুশি হয়েছে। তখন শ্রীমান বলছে যে তোমরা সবাই আজকে দুপুরে গঙ্গা তীরে শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে উপস্থিত থাকবে, সেখানে নিমাই আসবে তার হৃদয়ের দুঃখের কথা বলবার জন্য। তো সমস্ত বৈষ্ণবরা সেদিন গিয়েছে, গিয়ে শুক্লাম্বর ব্রহ্মচারী কুটিরে ছোট্ট ঝুপড়ি ঘর, এই বাঁশের খুঁটি দিয়ে ঘর বাঁধানো হয়েছে, সব উঠানের উপরে তারা বসে আছে। সবার মনে উদ্বেগ যে কি নিমাই, তার ভিতরে কি দুঃখ, কি ভাব, কি আমাদের কিছু বলবে। তো সবাইকে সেখানে বসে আছে অপেক্ষা নিমাই আসবে। তো কিছু সময় পরে তারা দেখছে দরজা দিয়ে সে নিমাই খুব লম্বা, নিমাই লম্বা লম্বা চুল আছে, সুন্দর যজ্ঞ উপবৃত ধারণ করেছেন, সে সম্পূর্ণ আলাদা একটা ভাব নিয়ে সে ঘরে দিকে আসছে। তো সবাই নিমার দিকে তাকিয়ে আছে, সে দূর থেকে এসে সে ঘরে প্রবেশ করে দেখছে অতগুলো বৈষ্ণব। তো বৈষ্ণব থেকে একটা বৈষ্ণবদের মহিমা গান করে নিমাই এইরকম ভাবান্তর হয়ে গেছে, সে হা কৃষ্ণ বলে নিমাই কি করেছেন, গৌরাঙ্গ মহাপুর কি করেছেন, হা কৃষ্ণ বলে পড়ে গেছেন, পড়ে যাবে। সে ঘরে খুঁটি ছিল, এক খুঁটিকে ধরে ফেলেছেন আর তার ভারে খুঁটিটা সেখানে ভেঙে গেছে, আর সেখানে হা কৃষ্ণ বলে সেখানে পড়ে গেছেন, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে পড়ে গেছেন। আর পড়ে গিয়ে সে ক্রন্দন করছেন, আর যত বৈষ্ণব ছিল এই নিমাইয়ের এরকম ভাব দেখে তারা একদম মানে চমৎকৃত হয়েছে, কি হয় ভালো। আর তার ভাবে তারা আবির্ভূত হয়, অভিভূত হয়, তার যে যেখানে বৈষ্ণব ছিল তারা এরকম পড়ে গেছে, এরকম একটা বৈষ্ণব আর একটা বৈষ্ণব পড়ে সারা উঠানে সব পড়িয়ে আছে, এদিন ধরে নিস্তব্ধ সব একদম অচেতন অবস্থায় পড়িয়ে আছে। আর কিছু সময় পরে নিমায়ের তখন বাদ্যগান এসেছে, সে উঠেছে, বাদ্যগান যখন এসেছে উঠেছেন, শুনছে বৈষ্ণবরা ক্রন্দন করছে, সবাই কান্না করছে বসে বসে। মহাপ্রভু ইনি ক্রাইম ইনস্টিটিউশন, কান্নার সংস্থা ইনাগুরেশন করেছেন। ভগবানের জন্য যে কানতে হয়, ভগবানের জন্য কানতে হবে, এই কান্না কান্না করার সংস্থার ইনাগুরেশন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এখানে। কারণ ভগবানের জন্য কান্না করা হচ্ছে জীবনের লক্ষ্য, আমাদেরকে শিখতে হবে ভগবানের জন্য কান্না করতে ঠিকই করি। বহু বিশ বছর আগে আমরা লেকচার শুনেছিলাম, গুরু মহাজের ছিল টেপ, ক্রাই টু ক্রাই ফর কৃষ্ণ। গুরু মহাজের লেকচারে বলছে আমাদের ভক্তি শ্রেষ্ঠতা বা ভক্তির পূর্ণতা আমরা কি করে উপলব্ধি করতে পারব। গুরু মহাজ বলছে যখন আমরা কৃষ্ণের জন্য কান্না করব, কান্না আসবে, ক্রন্দন করব, তখন আমরা বুঝতে পারব যে আমার ভক্তি সঞ্চারিত হয়েছে। তখন বলছে কৃষ্ণের জন্য কান্না আসে না, তখন যখন ও আমার কেন কৃষ্ণের জন্য কান্না আসছে না, এই জন্য যখন কান্না করব তখন ভক্তি, যে কেন কৃষ্ণের জন্য আমার কান্না আসছে না। তো কৃষ্ণের জন্য কান্না আসছে না বলে আমার কান্না আসছে না, আমি ক্রন্দন করছি না, যে কেন কৃষ্ণের ক্রন্দন করছে না, সেজন্য বল পুনরায় বলছেন ক্রাইং টু ক্রাই ফর কৃষ্ণ। কৃষ্ণজন যে কান্না করছেন না, আমার কান্না কেন আসছে না, আমি অত অধম, যে কৃষ্ণজন আমি ক্রন্দন করছি না সেই জন্য ক্রন্দন করতে হবে। তো সবাই এরকম কৃষ্ণ ভাব নিয়ে ক্রন্দন করছে, আর মহাপ্রভু শুনতে পারছে যে ঘরের ভিতরে বসে যেন কেউ কান্না করছে, তার আওয়াজ আসছে। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন যে ঘরের ভিতরে কে কান্না করছে, তখন বলছে ঘরের ভিতরে তোমার বন্ধু গদাধর কান্না করছে। মানে গদাধর তো নিমাইয়ের বাল্য বন্ধু, তো বাল্য বন্ধুর দুজন বন্ধু, দুজনের স্বভাব চরিত্র সম্পূর্ণ আলাদা। গদাধর ছোটবেলা থেকে ঠাকুর পূজা করত, ধীর শান্ত উদাসীন, কিন্তু নিমাই ঠাকুর পূজা ভক্তি টক্তি বেশি প্রকাশ ছিল না, আর খুব দুরন্ত ছিল, দুষ্ট ছিলেন, তার্কিক ছিলেন, তো দুজন খুব পরম বন্ধু ছিলেন। তো নিমাই যখন ভিতরে গিয়ে দেখছে গদাধরকে, তো গদাধর পণ্ডিত কি করেছেন, তার বন্ধু সে আগে থেকে আসে ঘরে লুকিয়ে বসে আছেন। তো গদাধর মনে করছে যে নিমাই আবার কি প্রেম পেয়ে গেছে, সে আবার কি কথা বলবে, আমি লুকিয়ে ঘরে বসে শুনি যে কি বলতে গে যাচ্ছে। সে ভিতরে বসে, তখন নিমাই গেছেন ভিতরে, গেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, তখন সে মাথা একটু হেট করে শুধু কান্না করছে আর কান্না করছে ঘরের ভিতরে বসে। তো এদিকে ঘরের উঠানের উপরে সমস্ত বৈষ্ণবরা কান্না করছে, ঘরের ভিতরে গদাধর কান্না করছে, আর এই মহাপ্রভুর ভাব দেখে তখন কি করছে, গঙ্গা দেবী সেও স্থির হয়ে থাকতে পারছে না। গঙ্গা দেবী তার কুলে যে মহাপ্রভুর এই মহাপ্রেম ভাব প্রথম ইনাগুরেশন হচ্ছে উদ্বোধন, সে একদম আনন্দে উদ্বেলিত হয়, তার একদম গঙ্গা নদীর জল একদম উচ্ছলে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো আমাদের আচার্যরে বলছেন দেখুন মহাপ্রভু এই জগৎকে একটা বিরাট সম্পদ দিবেন, নাম প্রেম সম্পদ দেবেন। এই সম্পদের উদ্বোধন করছেন কোথায়, তিনি অদ্বৈতাচার্যের বাড়িতে সবাইকে ডাকেন, শ্রীবাসের বাড়িতে ডাকেন, আরো অত নাম করা বড় বড় লোক শুধু কার বাড়িতে ডাকেন, তিনি পছন্দ করেছেন কার বাড়িতে, যে খেতে পায় না, যার ঘর বাড়ি নেই, ঝুপড়ি ঘরে গঙ্গা তীরে সারাদিন এটা ভিক্ষেরি ভিক্ষা করে। তো মহাপ্রভু মহাবদান্যতা, অত বড় একটা জগতের জিনিস জগৎকে তিনি দিতে এসেছেন নাম প্রেম, আর নাম প্রেমের উদ্বোধন হচ্ছে কোথায় না, এই শুক্লাম্র ব্রহ্মচারী, এটা যে ভিক্ষেরি যে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। শুক্লাম্র ব্রহ্মচারী অত মহাপ্রভু প্রিয় ছিলেন, তাকে তিনি সিলেক্ট করেছেন। মহাপ্রভু একবার শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করছেন, উদণ্ড নৃত্য কীর্তন চলছে, সমস্ত বৈষ্ণবতী হঠাৎ মহাপ্রভু নৃত্য বন্ধ করে দিয়েছেন। তো মহাপ্রভু নৃত্য বন্ধ করে দিতেন, মাঝে মাঝে যদি কোনো বিজাতীয় লোক আসে ঢুকে পড়ে, আগে এরকম হয়েছিল, হ্যাঁ, যে বিজাতীয় লোক যদি ঢুকে পড়বে মহাপ্রভু তো ও আমার কিছু আনন্দ আসছে না, কোন বিজাতীয় লোক অন্য জাতির লোক ঢুকে পড়েছে কি, যেরকম একবার মহাপ্রভু এরকম কীর্তন করে আনন্দ পাচ্ছেন না, তো জিজ্ঞাসা করছেন কে বাহিরের লোক এখানে ঢুকে পড়েছে, না কে, সবাই ভাবছে কে অপরাধী, ঠিক করে বললো সবাই নিজে নিজে চিন্তা করছে আমার কিছু ভুল হয়ে গেল নাকি, মহাপ্রভু কেন আজকে প্রেম পাচ্ছেন না, কেন আনন্দ পাচ্ছেন না, চিন্তা করছে। তখন এই শ্রীবাস ঘুরে ঘুরে দেখছে কি ওর শাশুড়ি একটা ধামা চাপা দিয়ে তার ভিতরে বসে আছে, মানে দেখবে নিমাই কিরকম মহাপ্রভু নৃত্য হচ্ছে। মহাপ্রভু তার ভাব যখন শ্রীবাস অত রেগে গেছেন, তুমি মহাপ্রভুর কীর্তনে নৃত্যতে আনন্দে বাধা দিয়েছ, সে শাশুড়ির চুলটা ধরে ট্রেনে একদম বাহিরে ভাগিয়ে দিয়েছে। তো এরকম আরেক দুবার এরকম হয়েছিল। হ্যাঁ, শ্রীবাস পণ্ডিত একবার একটা দুগ্ধ পান করে, এটা ব্রাহ্মণ ছিল, সে ব্রাহ্মণ গিয়ে শ্রীবাস ঠাকুরকে বলেছেন যে শ্রীবাস ঠাকুর তুমি একটু আমাকে একদিন নিমার নৃত্য দেখিয়ে দাও। আর নিমার নৃত্য দেখতে সবাই খুব চাইত, আর সবাইকে তো ভিতরে ঢুকতে দেওয়া হতো না, তো সে চাইতে নিমার নৃত্য দেখবে। তখন শ্রীবাস ভাবছেন তুমি উপযুক্ত লোক, তার উপযুক্ত মানে কি, সে ছোটবেলা থেকে দুগ্ধ পান করে থাকতো, হ্যাঁ, তুমি ভালো, তুমি যোগ্য, তুমি মহাপ্রভুর নৃত্য দেখতে পারো। তো তাকে ঢুকিয়েছে ভিতরে, আর মহাপ্রভু কীর্তন করছেন, তো হঠাৎ মহাপ্রভুর আনন্দ আসছে না। তো মহাপ্রভুদের কি হলো, আজ কোনো বিজাতীয় লোক ঢুকেছে নাকি এখানে, সবাই চিন্তা করছে কি ব্যাপার, বাহির লোক কে ঢুকছে। শ্রীবাসকে বলছে প্রভু হ্যাঁ প্রভু আমি একটা ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসছি, তো কেন তুমি ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসছ? হ্যাঁ না, সে তো খুব পুণ্যবান, সে ছোটবেলা থেকে দুগ্ধপান করে রয়েছে, তো আমি মনে করলাম সে আপনার নিত্য দর্শন করার অধিকারী হতে পারে। মহাপুর রেগে বলছেন কি এই দুগ্ধপান করতে পারলে তার তার ক্ষমতা হয়ে গেল, তার সে আমার নিত্য দর্শন করতে বাহার করে এখন তাকে। তখন সঙ্গে সঙ্গে শিবাস করেছে, ওকে নিয়ে বাহির করে দিয়েছে। হ্যাঁ সে বাহির করে দিয়েছে, তুমি সেই ব্রাহ্মণকে বাহির করে দিতে, যখন অন্য ব্রাহ্মণ বা কাউ কি ওরা দেখতে আসতো বাধা দেওয়া হতো তারা গালাগালি দিয়ে যেত, একদম রেগে থেকে গালাগালি দিয়ে যেত। কিন্তু এই ব্রাহ্মণ থেকে যখন ফিরে যাচ্ছে তখন নিজেকে নিজে চিন্তা করে থাকে আমি অত অধম অত পাসন্দি, আমার কি কোয়ালিফিকেশন আছে গুণ আছে যে নিমায়ের নৃত্য দেখতে পারি, নিমায় অত করুণাময় যে আমাকে তার নৃত্যটি দেখতে পারলাম, নিজেকে অত অধম বলে মনে করছে। তবে অন্তর্যামী হ্যাঁ ভগবান গৌরাঙ্গ মহাপুর বুঝতে পারে যে ঠিক আছে তাকে ডাকো, ভিতরে ডাকো, সে এখন যোগ্য হয়ে গেছে, তার অহংকার নেই, দেখিয়েছেন। তো এইরকম বিভিন্ন সময়ে মহাপুর কীর্তন বন্ধ করে দিতেন, ভাব আসতে না ভক্তরা কি হলো হঠাৎ। তো মহাপুর হঠাৎ কি করেছেন, হঠাৎ কীর্তন বন্ধ করে শুক্লাম্বর ব্রহ্মচারী সন্ধ্যা সময় সারাদিন ভিক্ষা করে ঘরে সেই কীর্তন জায়গায় ঢুকেছে। তো মহাপুর গিয়ে তার সে ঝুলিতে যে চাল ছিল সে হাত ঝুঁকিয়ে সে মুঠে মুঠে চাল খাচ্ছেন, তার ভিতরে চাল খেয়ে আসছেন। শুক্লাম্বর ব্রহ্মচারী হাত ধরে ফেলেছে, মহাপ্রভু আপনি কি করছেন, এটা তো আপনার যোগ্য জিনিস নয়, আপনি চাল বিভিন্ন রকমের চাল আছে তাদের পাথর আছে আপনি এগুলো কাঁচা চাল খাচ্ছেন। তো মহাপুর বলছেন শুক্লাম্বর আমার এতে খুব আনন্দ, আসলে ভগবানকে কেউ যদি 56 ভোগ বানিয়ে দেবে সোনার থালায় তার যে ভক্তি না থাকে ভগবান উল্টে তার দিকে তাকায় না, আর ভগবানকে শুদ্ধ মানে তা ভক্ত কিছু দেবে ভগবান ভক্ত দেতে না চাইলে তাকে কেড়ে কেড়ে নেবে। তো ভগবান চৈতন্যভাবে সেটাই বলছেন যে তুমি এইরকম আমাকে দেওয়ার জন্য চাও না, তো তোমার থেকে কেড়ে কেড়ে নিয়ে খাওয়াতে আমার খুব আনন্দ, শুধু এই জন্ম নয় জন্ম জন্মান্তরে, পূর্ব জন্মে তুমি সুদামা বিপ্রহে জন্মলাভ করেছিল তখনও তুমি খুব গরিব ছিল, তোমার কাছ থেকে চিড়া কেড়ে খেয়ে আমি আনন্দ পেয়েছিলাম, এই জন্মে তুমি গরিব হয়েছ তোমার থেকে চাল কেড়ে নিয়ে আমি আনন্দ পাব, তুমি আমার ভক্ত তাই তুমি জন্ম জন্মান্তরে গরিব হয়ে থাকবে আর আমি তোমার কাছে চাল কেড়ে নিয়ে খেয়ে খেয়ে আনন্দ পাব। তো এইরকম লোকেরা শুনবে যে কিরকম ভগবান, লোকেরা মনে করছে ভগবানের ভক্ত হলে তুমি ভালোতে থাকব, এখন এরকম ভগবান, ভগবান বলছেন তুমি জন্ম জন্মান্তরে এরকম গরিব হয়ে থাকবে, কিন্তু ভক্ত জন্ম জন্মান্তরে আমি গরিব হয়ে থাকি, তখন ভক্ত মনে করছে না যে ও তুমি কিরকম ভগবান, তোমার ভক্ত হয়ে আমাকে জন্ম জন্মান্তরে গরিব হয়ে থাকতে হবে, আমি অন্য ভগবানকে ধরি। ভক্ত তখন আনন্দ, আমি জন্ম জন্মান্তরে গরিব হয়ে থাকি, যদি ভগবান যদি আমার কাছে কেড়ে কেড়ে নিয়ে সে আনন্দ পায় তাহলে আমি জন্ম জন্মান্তরে গরিব হয়ে থাকি। তো সেই শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়িতে ভগবানের অত প্রিয় মহাপ্রভু এই ব্রহ্মার দুর্লভ বস্তু প্রেমকে সূত্রপাত করছেন এই শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়িতে। তখন মহাপ্রভু তার হৃদয় খুলে সব বৈষ্ণবদেরকে জানাচ্ছেন তার হৃদয়ের দুঃখটি কি, তার হৃদয়ের দুঃখটি কি তিনি বর্ণনা করছেন। যখন তিনি গয়া থেকে পিতৃসাদ দিয়ে তার দীক্ষা গ্রহণ করেছেন ঈশ্বর পরিপাদ কাছ থেকে, হ্যাঁ দীক্ষা গ্রহণ করে সেখানে কৃষ্ণ প্রেম লাভ করেছেন, কৃষ্ণ প্রেম লাভ করে তারপরে তিনি আসছেন, যখন ফিরে আসছেন নবদ্বীপে রাস্তায় কানাই নাটশালা, ওই কানাই নাটশালাতে চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন। ওই যে কৃষ্ণকে দর্শন করেছেন ওইটা তো প্রথম শুরু, কৃষ্ণ দর্শন দিয়ে তমাল শ্যামল বর্ণ একটি বালক তার নবগুঞ্জা শিখিপিছ পীতাম্বর ধারণ করেছে, সে হাসতে হাসতে আসলো বাঁশি বাজাতে বাজাতে, আমি যখন তাকে আলিঙ্গন করতে যাচ্ছি সে কোথায় যে চলে গেল, এই মহাপুরুষ সূত্রপাত হল তার বিরহ। ভগবান শ্রীকৃষ্ণের যে বাসনা ছিল যে আমি রাধারানীর রাধারানী ভাবকে অঙ্গীকার করে এসেছিলেন, সে রাধারানীর সর্বোচ্চ ভাব যে বিরহ ভাব, সেই বিরহ ভাবের সূত্রপাত হয় কানাই নাটশালাতে, আর সেই ভাব ধরে মহাপুর আসেন। সেটা তিনি বলছেন যে আমার হৃদয়ের দুঃখ কি, আমার হৃদয়ের দুঃখ হচ্ছে আমি কৃষ্ণকে পেলাম, যে কৃষ্ণ কোন দিকে চলে গেল, গেল কোন ভিতে, মানে কোন দিকে চলে গেল। তিনি গদাধরকে বলছেন, হে গদাধর, তুমি তো ছোটবেলা থেকে কৃষ্ণের ভক্ত, তুমি ছোটবেলা থেকে কৃষ্ণের উপাসনা করো, কিন্তু আমি অত অধম, আমার জীবনটা আমি বৃথা অতিবাহিত করলাম, কিন্তু গুরুর কৃপায় এই কৃষ্ণকে দর্শন করলাম, কিন্তু কৃষ্ণ এক মুহূর্তে দর্শন দিয়ে কোন দিকে চলে গেল। এসে গৌরাঙ্গ বিরহ, অত আরতি, অত বিরহ, মহাপ্রভু নিজেকে স্থির করে রাখতে পারছে না। তিনি যে ঘরে থাকছেন, সারাদিন খাওয়া দাওয়া ঠিক নেই, রাত্রিরে ঘুম নেই, কখন চুল ধরে টানছেন, কখন নিজের চুলকে নিয়ে পায়ে বাঁধছেন, কখন সে কৃষ্ণ গৃহে খুব জোরে ছুটছেন, কখন দাঁত কামুড়ের কটমট এরকম করছে। তো শচীদেবী দেখে কি করবে, অতদিন পরে পুত্র ফিরে এসেছে, একটু মনে আনন্দ হচ্ছিল, তো এই ভাব দেখেছে, তো পুত্র আমার ছেলে পাগল হয়ে গেছে। সে ভয় পেয়ে লক্ষ্মীপ্রী আর ঘর থেকে বেরোচ্ছে না, সব দরজা বন্ধ করে রাখবে, সামনে রাস্তায় যায় না মহাপ্রভুর, এইরকম মহাপ্রভুর ভাব। হ্যাঁ, সবাই বলছে, আরে সত্যি মাতা, তোমার ছেলে পাগল হয়ে গেছে, কে বুঝবে তার কি ভাব হয়েছে, তোমার ছেলে পাগল হয়ে গেছে, একে ডাব নারিকেল দাও, মাথা ঠান্ডা হবে, নারিকেল ডাব খাওয়া, মাথা ঠান্ডা হবে। কে বলছে, আরে না না, এই নারিকেল দিলে আর কি, ডাব খাওয়ালে কি হবে, ও পেটে বায়ু হয়ে গেছে বেশি, হ্যাঁ ওই জন্য ওকে ঠান্ডা করতে হবে, বিভিন্ন রকমের ঔষধ দিচ্ছে। কেউ বলছে ওকে ঘৃত যে ঘি দিয়ে মাথা মালিশ কর, বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলছে। তো যে যা বলছে সত্যমাতা সেটা করছে, আর সে কি বায়ু রোগ হয়েছে যে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে, তো কৃষ্ণ প্রেমের বিকার। তখন সত্যমাতা একদিন শ্রীবাস পণ্ডিতকে ডেকে নিয়ে এসছে, শ্রীবাস পণ্ডিত তুমি আসে দেখো তো আমার ছেলের কি হয়ে গেল, আমার ছেলে কি পাগল হয়ে গেল, তার কি রোগ হয়েছে, সবাই বলছে আমার ছেলে পাগল হয়ে গেছে, তুমি তো আসো আমার ছেলেকে একটু দেখে যাও। শ্রীবাস পণ্ডিত এসেছেন, শ্রীবাস পণ্ডিত আসে দেখছে নিমা একদম অষ্ট সাত্বিক বিকার, তার মধ্যে শ্বশ্রু পুলক কম্প দেখে শ্রীবাস পণ্ডিত আশ্চর্য হয়ে গেছেন। শ্রীবাস পণ্ডিত বলছেন, সচিমাতা তোমার ছেলে পাগল হয়ে গেছে, নিমায় তুমি পাগল হয়ে গেছ, কিন্তু তোমার ছেলে যেরকম পাগল হয়েছে আমিও সেরকম পাগল হতে চাই। শ্রীবাস পণ্ডিত বুঝতে পেরেছেন, এ আসল পাগল নয়, এ বায়ু ব্যাধি নয়, এ যে কৃষ্ণ প্রেমের লক্ষণ, এই সাধারণ মানুষের মধ্যে লক্ষণ দেখা যায় না। তখন যখন শ্রীবাস বলছেন যে এটা কৃষ্ণ প্রেমের লক্ষণ, তখন মহাপ্রভু বলছেন, শ্রীবাস আমাকে সবাই পাগল বলে, কিন্তু আমি কি সত্য, মহাপ্রভু শ্রীবাস আমাকে সবাই পাগল বলে, আমি কি সত্যি পাগল? তখন শ্রীবাস এইরকম বলছেন, হ্যাঁ তুমি সত্যি পাগল, কিরকম পাগল, না কৃষ্ণ প্রেমে। তখন নিমে বলছে, শ্রীবাস তুমি আজ আমার প্রাণ রক্ষা করেছ, আমাকে সবাই পাগল বলতো, না আমি অপেক্ষা করেছি তুমি আমাকে দেখে কি বলবে, আমি কেউ চিনতে পারলো না কেন আমার এই অবস্থা, কেউ বলে পেটের রোগ, কেউ বলে বায়ু ব্যাধি, কেউ বলছে আমি পাগল হয়ে গেছি, কিন্তু আমার এই অবস্থা কেন কেউ বুঝতে পারে না। শ্রীবাস পণ্ডিত বুঝতে পেরেছেন যে কৃষ্ণের বিরহে মহাপ্রভুর যে এই যে ভাব, কাহা যাব কাহা পাব মুরলী বদন, সবসময় কৃষ্ণ কুথা কৃষ্ণ কুথা কৃষ্ণ, এইটাই তার ভাব। এই দিন থেকে মহাপ্রভুর ভাব যে শুরু হল, এটা আস্তে আস্তে আরো ঘনীভূত হল, আরো বাড়লো, বাড়তে 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 চরম অবস্থা, যার জন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, ঘর বাড়ি পরিত্যাগ করলেন, নবদ্বীপ পরিত্যাগ করলেন, জগন্নাথ পুরী পর্যন্ত চলে গেলেন, জগন্নাথ পুরীতে গম্ভীরা তিনি অবস্থান করলেন। ২৪ বছর মধ্যে ৬ বছর গমনাগমন করেছেন, শেষ ১২ বছর গম্ভীরায় মহাপ্রভু বিপ্রলম্ব ভাব। এই জগতের যত শোনার বিষয় রয়েছে, যত জানার বিষয় রয়েছে, সব থেকে উৎকৃষ্ট বিষয় হচ্ছে কি না, এই গম্ভীরায় মহাপ্রভুর বিপ্রলম্ব ভাব। যে ভাবে ভক্ত ভগবানকে পাওয়ার জন্য উদ্গ্রীব হওয়া উচিত, যেই ভাব নিয়ে ভক্ত ভগবানের অন্বেষণ করা উচিত, যেই ভাব নিয়ে ভক্ত ভগবানের তার আরতি ভাব প্রকাশ করা উচিত, তার চরম উৎকর্ষতা মহাপ্রভু গম্ভীরায় প্রকাশ করেছেন। যখন নবদ্বীপে ছিলেন, এদিন মহাপ্রভু তো সবসময় বলতেন হা কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, এবং খুব আরতি ভাব হতেন। তার আরতি ভাব দেখে মানে অসহ্য মনে হতো, কি ভাব তার মধ্যে। তো তখন গদাধর এসেছে, তো গদাধর দেখছে যে নিমাই খুব আরতি ভাব, সে কৃষ্ণের বিরহে মানে অপিষ্ট হয়ে পড়ছে। তখন গদাধর পণ্ডিতের বুদ্ধি খাটিয়ে নিমাইকে বোঝাবার জন্য, আরে নিমাই, আরে কুথা কৃষ্ণ কুথা কৃষ্ণ, তুমি কেন ব্যস্ত আছো, কৃষ্ণ তোমার কাছে তোমার হৃদয়ে রয়েছে, তো কৃষ্ণ বিরহ তুমি কেন তো অনুভব করছো। তো গদাধর মনে করছে এইরকম বলে আমি একটু নিমাকে শান্ত করব, যে কৃষ্ণ তোমার হৃদয়ে রয়েছে, তুমি অত কেন কৃষ্ণের বিরহ অনুভব করছো। তখন নিমাই বলছে ও গদাধর, সত্যি কৃষ্ণ আমার হৃদয়ে রয়েছেন। এটা বলে কি করছে, তার নখ নিয়ে তার হাত ছাতিকে এরকম ছিপছে, হ্যাঁ, বিভিন্ন করতে চেষ্টা করছে। গদাধর মনে আরে এই তো মহাসমস্যা হলো, আমি ওকে শান্ত করবো জন্য বললাম যে তোমার হৃদয়ের ভিতরে কৃষ্ণ আছে, এখন হৃদয় বিদীর্ণ করছে। তো আরে না না না, অপেক্ষা করো অপেক্ষা করো, এই কৃষ্ণ গোচরণে গেছে, এই অল্প সময় তো ফিরে আসবে। তো নিমা একদম শান্ত হয়ে গেছে, ধীর হয়ে গেছে। তখন সত্যিমা বলছে আরে গদাধর, তোমার কাছে ভালো মেডিসিন আছে, আমাদেরকে কখন ঠান্ডা শান্ত করতে পারতাম না, আর তুমি এক কথাটা শান্ত করে দিয়েছ, তুমি আর বাড়ি যা না, তুমি সবসময় নিমাইয়ের কাছে থাকো, হ্যাঁ, সবসময় নিমাইয়ের প্রবধান দিয়ে রাখো। গৌরাঙ্গপুর মহারাজ বলছিলেন পুরীতে, এটা ভগবানের আর একটা লীলারস। তো গদাধরকে গদাধরকে রাধারানী, তো ব্রজে সমস্ত গুরুজনেরা গোপীদেরকে রাধারানী থেকে রাধারানীকে কৃষ্ণকে দূরে রাখতে চেষ্টা করতেন, কিছু কাছে যেন না যাবে, হ্যাঁ। কিন্তু গৌরলীলায় কৃষ্ণলীলায় যে সমস্ত ব্রজবাসের চেষ্টা করতো কি কি রাধারানী কৃষ্ণ দূরে থাকুক, কিন্তু গৌরলীলায় ভগবান এরকম কায়দা করেছেন, সেই গুরুজনেরা অনুরোধ করবে রাধারানীকে একটু কৃষ্ণের কাছে থাক, হ্যাঁ, গদাধর তুই কখন নিমাকে ছেড়ে যাবে না, এটা ভগবানের আরেকটা লীলারস আস্বাদন করবার একটা দিক এখান থেকে। তো মহাপ্রভু এইভাবে কি করেছেন না, হ্যাঁ, নদিয়া পরিত্যাগ করে সেই শ্রীক্ষেত্রে গিয়ে গম্ভীরায় প্রথমে গিয়ে মহাপুরুষ যে প্রথম কিভাবে জগন্নাথের মন্দিরে চূড়া দর্শন করেছেন, চূড়া কিভাবে তিনি গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে পড়ে গিয়েছেন, এই সব কিছু লীলা মহাপ্রভুর শ্রীক্ষেত্রে যত লীলা সবকিছু বিরহের ভাব সবকিছুর মধ্যে। মহাপুরুষ সারাদিন কি করতেন না, ভাগবত কথা আলোচনা করতেন, নাম সংকীর্তন করতেন, ভক্তের সঙ্গে থাকতেন, এভাবে মনটা ভুলে টুলে থাকত। আর যখন সন্ধ্যা হয়ে যেত আর সব ভক্তরা যার বাড়িতে ফিরে যেত, তখন মহাপ্রভুর বিরহের ভাব আরো উচ্ছ্বসিত হতো তার হৃদয়ে, কৃষ্ণের বিরহ ভাব। মধ্যরাত্রে দরজা বন্ধ আছে, কোথায় দরজা বন্ধ সেরকম থাকবে, মহাপ্রভু কি করেন ঘর ছেড়ে কোথায় চলে যেতেন। সেই বিরহের ভাবের কয়েকটি লীলা আমরা শ্রবণ করব। তো আমি এটাই বর্ণনা করতে চাইছিলাম এ পর্যন্ত, আজকের কথা আলোচনা করবার আগে, যে ভগবান কি করে বিভিন্ন রস আস্বাদন করেন, তো বিভিন্ন তার বিষয়ের রস আস্বাদন করার সঙ্গে সঙ্গে আশ্রয়ের রস আস্বাদন করতে গিয়ে আশ্রয়ের রসের মধ্যে সম্ভোগ থেকে বিরহ কি করে চমৎকারিতা রয়েছে, আর সেই রাধারানী কৃষ্ণের বিরহে যেভাবে অনুভব করতেন ভগবান কৃষ্ণ চৈতন্য রূপে, কি প্রকারে সেই ভাব তিনি অনুভব করছেন, সেই সম্পর্কে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কয়েকটি সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন প্রতিটা লীলায় কোনো না কোনো জায়গায় বর্ণনা করছেন যে আমি যদি এই কথা বলতে যাই এই গ্রন্থ আরো বিরাট বড় হয়ে যাবে, আরো বিরাট বড় হয়ে যাবে, সেই তার গ্রন্থ বড় হয়ে যাওয়ার ভয়েতে আমি আর লিখছি না। যখন চৈতন্য চরিতামৃতে ভগবানের এই লীলা শ্রবণ করা হয় তো অত আনন্দ পাবে, মনে হয় যদি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইরকম আর 10-20 যদি বই লিখতেন কত সুন্দর হতো, অত সুন্দর সুন্দর কথা তিনি বলছেন। আমাকে দিগদর্শন মাত্র দিয়েছি মহাপ্রভু, এই বিরহের যা যা লীলা হয়েছে তার দিগদর্শন কয়টা মাত্র প্রকাশ করেছে। যখন শ্রোতা শ্রবণ করবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বর্ণনা, তখন মনে হয় যে কেন কৃষ্ণদাস কবিরাজের সময় এরকম মনে করছেন যে গ্রন্থ বড় হয়ে যাবে সেই ভয়টা আমি আর বর্ণনা করি না, বড় যেরকম আরো বেশি গ্রন্থ হতো, অনন্ত গ্রন্থ এরকম রচনা করা হতো, তাহলে জগৎবাসীরা কি করত না মহাপ্রভুর বিরহের লীলা শ্রবণ করে আনন্দ পেতে পারতেন। তো সেই জন্য আমি শুরু করবো আজকে, আরো কয়টা পর্যন্ত, সাড়ে ছটা তো, আর 20 মিনিট আছে। তো আসলে আমি ওই বিরহের কথাটা এই দিনে শুরু করলাম, আমি পরবর্তী দিনে অন্য বিষয় ধরব। আজ বিরহের জন্য যদি আমি জগন্নাথ পুরীতে এটা প্রোগ্রাম করতে যাচ্ছি যে সেখানে গম্ভীরায় থেকে গম্ভীরার প্রসাদ পেয়ে গম্ভীরায় মহাপ্রভুর বিপ্রলম কথা শ্রবণ করা হবে, এটা প্রিপারেশন নিয়েছিলাম। সেজন্য ভাবলাম একটু আমরা এখানে বসে সবাই একসঙ্গে শ্রবণ করি। তো একদিন মহাপ্রভু করিয়াছেন শয়ন, কৃষ্ণ রাস লীলা করে দেখিলা স্বপন। তো মহাপ্রভু তিনি সব সময় তো কৃষ্ণর বিরহের মধ্যে কখন কখন কৃষ্ণকে দেখতেন, কখন স্বপ্নে দেখতেন, কোন সাক্ষাৎ দর্শন করতেন। তো বিরহটা কি করে জোরদার হবে যদি একটু দর্শন না হয়, তাহলে বিরহ ভাবটা কি করে ঘনীভূত হবে। তো মহাপ্রভু দেখছেন স্বপ্নেতে, ত্রিভঙ্গ সুন্দর দেহ মুরলী বদন, পীতাম্বর বনমালা মদন মোহন, মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, মধ্যে রাধা সহনাচে ব্রজেন্দ্র নন্দন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার স্বপ্নেতে ভগবান শ্রীকৃষ্ণের এই রাসলীলা দেখছেন। তো এই রাসলীলা দেখে ভগবান খুব রসে ভাবে আবিষ্ট হয়ে পড়েছেন। তো উনি মনে করছে হায় আমি তো এই বৃন্দাবনে কৃষ্ণকে পেয়ে গেছি, এরকম মন সবসময় তো বিরহে থাকতেন, তো স্বপ্নতে কৃষ্ণের কোন একটি লীলা দর্শন করলে তার মনে খুব আনন্দ হতো, তো আমি কৃষ্ণকে পেয়ে গেছি। তো সারা দিন ভক্তদের সঙ্গে অতিবাহিত করার পরে শুধু স্বরূপ দামোদর রায় রামানন্দ থাকতেন, তো অনেক রাত্র পর্যন্ত রায় রামানন্দ স্বরূপ দামোদর মহাপ্রভুর ভাব জেনে ভিন্ন ভিন্ন শ্লোক আর গান গাইতেন। অনেক রাত্র অতিবাহিত হওয়ার পরে তিনি বিশ্রাম করতেন, তো বিশ্রাম করতেন আর গোবিন্দ উনার কাছে দরজার বাইরে তিনি শুয়ে থাকতেন। তো মহাপ্রভু একদিন এরকম রাসলীলায় ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্ন দেখে খুব আনন্দ পাচ্ছেন, ও আমি তো কৃষ্ণকে পেয়ে গেছি। তো ঠিক এই সময় কি হয়েছে না, গোবিন্দ কি করেছে এসে মহাপ্রভুকে জাগিয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে মহাপ্রভু উঠছে না, কেন দেরি হয়েছে মহাপ্রভু কেন উঠছে না পর্যন্ত, মনে করে গোবিন্দ মহাপ্রভুকে জাগিয়েছে। প্রভুর বিলম্ব দেখি গোবিন্দ জাগাইলে, আর যখন মহাপ্রভু জেগে উঠেছেন তখন মহাপ্রভুকে দুঃখ হলো, আরে আমি সত্যি সত্যি কৃষ্ণকে দেখি না, এটা স্বপ্ন ছিল। তো মহাপ্রভু দুঃখী হয়ে গেছেন, খুব মন দুঃখ কি করবে। তো সে দুঃখ দুঃখ মহাপ্রভু যখন একটা ভাবের মধ্যে প্রবেশ করতেন তখন বাহিরের কিরকম কাজ আছে উনি জানতে পারতেন না। তিনি দাঁত মাজছেন, স্নান করছেন, কাপড় পরছেন, এলো উনার গোচরে থাকত না, কারণ বাহ্যিক ভাব থাকত না। তো উনার মনে সেই দুঃখ ভাব রয়ে গেছে যে আমি কৃষ্ণকে দেখি না, আসলে একটা স্বপ্ন ছিল। তো স্নান টান করে যেন মহাপ্রভু যাবে জগন্নাথ দর্শন করতে। তো জগন্নাথ মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতে যেতেন জগন্নাথের কাছে যেতেন না, কেন প্রথমবার যখন মহাপ্রভু আসেন সে জগন্নাথের কাছে তার উপরে উঠে আলিঙ্গন করতে গিয়ে সব পাণ্ডারা খুব রেগে গিয়েছেন, কেন সৌভাগ্যবশ সার্বভৌম ভট্টাচার্য এসেছেন, এসে মহাপ্রভুকে দেখে বুঝতে পেরেছেন আরে এটা সাধারণ মানুষ নয়, তার প্রেমের বিকার দেখে তার ঘরে নিয়ে গেছেন। তবে মহাপ্রভু বলে মহাপ্রভুকে সার্বভৌম ভট্টাচার্য বলছে যে তুমি কোনোদিন একাকার মন্দিরে যাবে না, আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব, নাহলে তোমাকে কারোর সঙ্গে পাঠাবো। মহাপ্রভু বলছে না না আমি কোনদিন একা যাব না, আর একা গেলেও আমি কোনদিন ওই মন্দির কাছে যাব না, আমি দূর থেকে দর্শন করব। তো সেই দিনটা নাকি মহাপ্রভু আর জগন্নাথ মন্দির ভিতরে না গিয়ে এই গরুড় স্তম্ভের পেছনে দাঁড়িয়ে থাকতেন। গরুড় স্তম্ভের পেছনে দাঁড়িয়ে একটা জায়গায় গেলে এখন দেখতে পারবে তিনটে অঙ্গুলির স্থান চিহ্ন আছে, কারা কারা দেখেছ অঙ্গুলির চিহ্ন, আর চরণের চিহ্ন সেখানে ছিল, এনে দুটো মত প্রকাশ করে কেউ বলে মহাপ্রভু জগন্নাথ দর্শন করতেন তার প্রেম তার ভক্তি প্রভাব অত ছিল সে ভক্তিতে পাথর গলে গেছে, বলে অঙ্গুলির চিহ্ন চরণের চিহ্ন আছে। আরেক জায়গায় আমি পড়েছি লেখা আছে যে মহাপ্রভু রোজ গিয়ে এক জায়গায় দাঁড়াতেন, এক জায়গায় অঙ্গুলটা রাখতেন, এরকম রোজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে 12 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় সেখানে একটা মানে তার পায়ের চিহ্ন পাথরও দাগ হয়ে গেছে আর অঙ্গুলির দাগ হয়ে গেছে। হ্যাঁ, তো মহাপ্রভু একদিন কি করছেন, তো সেরকম গিয়ে সে গরুড়ের পিছনে গিয়ে দাঁড়িয়ে ভগবানের দর্শন করছেন। সে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দর্শন, পুরী মন্দিরে যারা গিয়েছে বিশেষ করে উৎসবের দিনে তারা জানে কি ভিড় সেখানে। কোন কোন সময় যদি তার ভিতরে ঢুকবে তো তোমার পায়ে হাঁটতে হবে না, সে ভিড়ে একটু পা উঁচু গেলে সে ভিড়েতে ভেসে ভেসে চলে যাবে ভিতরে, এরকম ভিড় হয়। হ্যাঁ, পুরী মন্দিরে প্রচন্ড ভিড় হয়েছে। তো প্রভুর আগে দর্শন করে লোক লাখে লাখে, মানে লাখ লাখ লোক মহাপুরুষ সামনে দাঁড়িয়ে আছে, মহাপুরুষ গরুড়ের পিছনে দাঁড়িয়ে দর্শন করছেন। উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পাইয়া গরুড়ে চড়ি দেখে প্রভুর স্কন্দে পাদ দিয়া। সেটা উড়িয়া বুড়ি, সে তো খুব আর্ত, কিকির সবাই দেখছে কিকির জগন্নাথকে দর্শন করবে, সে মহাপুরুষ ঘাড়ে উঠে গেছে দর্শন করার জন্য। ভগবানকে দর্শন করতে একটু ঠেলাঠেলি করতে হয়, আমাদের ইস্কনে কিন্তু ঠেলাঠেলি করে অসভ্য ঠেলে চলে যাচ্ছে, কিন্তু আমাদের পুরী মন্দিরে এই ঠেলাঠেলি করে ভগবানকে দর্শন না করলে দর্শনটা শুদ্ধ হয় না নাকি। সেজন্য জগন্নাথের ভক্তরা ভজনে লেখে যে ভগবানকে দর্শন করে আমি ঠেলি দিয়ে পশে যাব, মানে ঠেলে হ্যাঁ ভগবানকে দর্শন করতে যাব, এটা ভগবানকে দর্শন করার আরতি। কিন্তু ইস্কন আমাদের সুফিস্টিকেটেড, তো তোর গায়ে লেগে আমার গায়ে লেগে গেছে ঠেলে দিছে এরকম বলছে। তো ভগবানের আরতি কিরকম, এই ঠেলে দেওয়ার ব্যাপারে এই রথযাত্রার সময় এরকম হয়েছিল। পুরী মহারাজ প্রতাপ রুদ্র দর্শন করছেন, তার সেক্রেটারি দাঁড়িয়ে আছে, তো সবাই নাচ কীর্তন করছে, শ্রীবাস পিছনে ছিল তাকে ঠেলছে, তাকে হরিচন্দন ঠেলছে, সরে যা সরে যা, হ্যাঁ ঠেলছে ঠেলছে, আর সে ঘুরে একটা থাপট লাগিয়ে থাকে। হ্যাঁ, কেন আমাকে ডিস্টার্ব করছে, থাপট লাগিয়ে দিয়েছে। তখন সে হরিচন্দন রেগে গিয়েছে, তখন প্রতাপ আরে রে তোর সৌভাগ্য তাকে থাপট খেয়েছি, আমার গালে যে এটা থাপট এরকম পড়তে কত ভালো হতো। তো এই ঠেলে দেওয়ার একটা বিরাট ইতিহাস রয়েছে। তো এই বুড়ি ঠেলবে কি, তোর এইরকম ভগবান জগন্নাথকে দেখবার আরতি, সে মহাপুরুষ ঘাড়ে চড়ে উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পাইয়া গরুড়ে চড়ি দেখে প্রভুর স্কন্দে পদ দিয়া, ঘাড়ে উঠে পড়েছে। তখন যখন এইরকম মহাপুরুষ ঘাড়ে উঠে পড়েছে, সব বৈষ্ণবরা দেখছে গোবিন্দ দাঁড়িয়ে আছে, গোবিন্দ খুব ব্যস্ত হয়ে পড়েছে, আরে নামাচ্ছে, আরে বুড়ি নামো নামো, তুমি কার ঘাড়ে উঠে পড়েছ, তা খুব ব্যস্ত হয়ে নামাচ্ছে। তো মহাপ্রভু কিন্তু ব্যস্ত হয় না, মহাপুরুষ ধীরে দাঁড়াচ্ছে, না 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 না, ও দেখুক আমার ঘাড়ে উঠে, গোবিন্দ আদিবাসা, হ্যাঁ তুমি স্ত্রীকে বর্জন করো না, আমার এরকম মনা করবে না। সে আমার ঘাড়ে উঠে মন ভরে করুক যথেষ্ট জগন্নাথ দর্শন, তার মন ভরে সে জগন্নাথ দর্শন করুক। তো এরকম যখন মহাপ্রভু বলছেন, তখন গোবিন্দ কি করছে, গুড়ি বুঝতে পেরেছে আমার ঘাড়ে উঠে পড়েছে, সে খুব অস্ত ব্যস্ত উঠে নেমে গিয়ে মহাপ্রভু চরণ ধরেছে, না আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। মহাপ্রভু কি চিন্তা করছেন যে বুড়ির মতো অত আরতি, জগন্নাথকে দর্শন করার জন্য অত আরতি, তো এত আরতি জগন্নাথ মরে নাহি দিলা। মহাপ্রভু বলছেন ও বুড়ির মতো অত আরতি আমার মধ্যে অত আরতি নাই, যে বুড়ি অত আরতি হয়েছে যে আমার ঘাড়ে উঠে চলে গেছে তার জ্ঞান হয় না, মানে কত শুদ্ধ প্রেম জগন্নাথের প্রতি যে অন্য কোন বিচার তার মনের মধ্যে নেই। তাই মহাপ্রভু বলছেন এত আরতি জগন্নাথ মরে নাহি দিলা, জগন্নাথ আবিষ্টে ইহার তনু প্রাণে মোর স্কন্ধে পাদ দিয়াছে তাহা নাই জানে, মানে জগন্নাথ আবিষ্ট হয়ে এর তনু মন অত আবিষ্ট হয়েছে, প্রাণ সব কিছু জগন্নাথ অত আবিষ্ট হয়েছে, মোর স্কন্ধে পা তুলে দিয়েছে এ জানতে পারে না। অহ ভাগ্যবতী, এ কত ভাগ্যবতী, হ্যাঁ অহ ভাগ্যবতী বন্দী ইহার চরণ, আমাদেরকে ঠেলে দিলে আমাদের রিয়াকশন, মহাপুরুষ ঘাড়ে উঠে গেছে তার রিয়াকশন, তার প্রতিক্রিয়া। আমরা যদি বিচার করি কতটা পার্থক্য হয়, আমাদের সামনে চলে গেলে একটু গায়ে লেগে গেলে আমাদের অনুভবটা কিরকম হয়। আর মহাপুরুষ স্কন্ধে উঠে গেছে, মহাপুরুষ কি বলছেন, অহ ভাগ্যবতী এই বন্দী ইহার পার, আমি আর চরণ বন্দনা করি, হ্যাঁ ইহার প্রসাদে এইছে আরতি আমার বা হয়, জগন্নাথের জন্য এর কৃপায় আমার যে একটু এরকম আরতি যদি আমার মধ্যে আসে। তো মহাপ্রভু যখন জগন্নাথকে দর্শন করতে যেতেন না, জগন্নাথ কিন্তু মহাপ্রভু দর্শন করতেন না, জগন্নাথের রূপ উনার সামনে প্রকাশিত হত না, উনার সব উনি দেখতেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, জগন্নাথের দেখি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো সাক্ষাৎ জগন্নাথ দর্শন করছেন ব্রজেন্দ্র নন্দন, কিন্তু ঘর থেকে এসেছেন কি মনোভাব নিয়ে, আহ আমি স্বপ্ন দেখলাম সত্যি কৃষ্ণ নয়, আমি রাসলীলায় ছিলাম না, খুব দুঃখে মনে এসেছিল, এখানে জগন্নাথ থেকে ব্রজেন্দ্র নন্দন, একটু মন আনন্দ হয়েছে, হ্যাঁ আহা আবার কৃষ্ণকে আমি দেখলাম। তো জগন্নাথ দেখি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, স্বপ্নের দর্শনাবেশে তদ্রূপ হইল মন, যাহা তাহা দেখি সর্বত্র মুরলী বদন। তো যেপর্যন্ত এ মহিলা উনার ঘাড়ে পা দে না, সেপর্যন্ত মহাপ্রভু এই বাহিরে কি হতে কিছু বুঝতে পারে না, এটা আলাদা মুডে আছেন, আমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দনকে দেখছি। তো যখন এই স্ত্রী উনার ঘাড়ে পা দিয়েছে, তখন মহাপ্রভু বাহ্যিকভাবে এসে গেছে, হ্যাঁ বাহ্যিকভাবে এসে কি দেখছে, তখন জগন্নাথকে দেখছে, জগন্নাথ সঙ্গে বলরামকে দেখছে, বলরাম সঙ্গে সুভদ্রাকে দেখছে। এই সুভদ্রাকে দেখেই তার আবার ভাবান্তর, মানে প্রতিটা পদক্ষেপে কি করে মহাপ্রভু ভিন্ন ভিন্ন ভাব প্রকাশ হচ্ছে। জগন্নাথ সুভদ্রা বলরামের স্বপ্ন দেখিল, সে জগন্নাথকে দেখে তার কি স্মরণ আসিগেল না, কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রে রাধারানী যে কৃষ্ণের সঙ্গে মিলন হয়েছিলেন। তো মহাপ্রভু রাধারানীর ভাব নিয়ে এসেছেন, কুরুক্ষেত্র কথা কেন স্মরণ আসল, কৃষ্ণকে দেখলে কুরুক্ষেত্র কথা কেন স্মরণ আসল না, কৃষ্ণের সঙ্গে বলরামকে দেখে, কৃষ্ণের সঙ্গে বলরামকে দেখে ব্রজের ভাব উদয় হতে পারে, তো কুরুক্ষেত্র ভাব কেন উদয় হবে, যেহেতু সুভদ্রাকে দেখেছেন, কেন ব্রজে সুভদ্রা ছিলেন না, তো বলরাম কৃষ্ণকে দেখতেন উনার কোন সমস্যা ছিল না, কিন্তু বলরাম সুভদ্রা সুভদ্রাকে দেখেছেন, এই সুভদ্রা দেখেই কুরুক্ষেত্রে দেখি কৃষ্ণ এইছে হইল মন, তার মনে হলো ও আমি এখন কুরুক্ষেত্রে আছে, আর যখন কুরুক্ষেত্র মনে হচ্ছে মহাপ্রভু আবার সেই দুঃখ এসে গেছে, হ্যাঁ কাহা কুরুক্ষেত্র আইলাম কাহা বৃন্দাবন। তো মহাপ্রভু তো রাধারণী ভাবে সবসময় বৃন্দাবনকে ভালোবাসে, সে কৃষ্ণকে যতটা ভালোবাসে না, কৃষ্ণকে পেয়েও রাধারণীর আনন্দ নেই, সে বৃন্দাবনকে অত ভালোবাসে। রাধারণী মনে করছেন, মহাপ্রভু মনে করছেন সেখানে যে কাহা কুরুক্ষেত্র আইলাম কাহা বৃন্দাবন, প্রাপ্ত রত্ন হারায়া এইছে ব্যগ্র হইলাম, বিষণ্ণ হইয়া প্রভু নিজ বাসা গেল। প্রাপ্ত রত্ন হারায়া, পেয় হারিয়েছে মহাপ্রভু প্রতিটি লীলা, তার এই বিরহ বিপ্রলম্ব ভাব, আমি এই পেলাম, সেখানে দেখছে ভগবানকে, কিন্তু যদি ভগবানের কাছে সুভদ্রাকে দেখছে, তখন সে মনে মনে ভাবছে ও আমি কুরুক্ষেত্র কে আমাকে নিয়ে আসলো, বৃন্দাবন আমি কেন নেই, প্রাপ্ত রত্ন হারায়া হ্যাঁ এই সে ব্যগ্রহ এলাম। তারপরে বাড়িতে ফিরে এসে তিনি কি করছেন, তা ভূমি মাটির উপরে হ্যাঁ মুখটা নিচু করে, তো মাটিতে নখ দেখছু লেখছেন, অশ্রু সে মানে গঙ্গা যমুনার অশ্রু বয়ে যাচ্ছে, তিনি কিছু দেখতে পারছেন না, শুধু মাটি দিয়ে লেখছেন, মাটি খুঁড়ছেন মাটি দিয়ে লেখছেন। এরকম মহাপ্রভু অনেক সময় ভাব হত, অত বিরহ ভাব জাগত, কখন কখন জগন্নাথ দর্শন করে, জগন্নাথ সঙ্গে সুভদ্রা দর্শন করে, এই জগন্নাথ কাহা কৃষ্ণ বলে এরকম বলতে বলতে একদিন এসেছেন, এসে জম্বেশ্বর তোটায় জম্বেশ্বরকে দর্শন করেছেন, তখন গদাধর পণ্ডিত সেখানে থাকতেন, তো কাহা কৃষ্ণ বলে সে মাটি খুঁড়ছেন কৃষ্ণকে পাবো বলে, মাটি খুঁড়তে 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 করতে এই বিগ্রহ বেরিয়েছে, এই তোটা গদনাথ বিগ্রহ আমরা যে দেখছি। এইভাবে যখন মহাপ্রভু জগন্নাথ দর্শন করে ফিরে এসে, কখন কখন বিরহে এই নখ দিয়ে লেখতেন মাটিতে, কখন মাটি খুঁড়তে লাগতেন, একবার মাটি খুঁড়তে খুঁড়তে এই তোটা গোপীনাথ বেরিয়েছেন। তো সেদিন মহাপ্রভু কি করেছেন, জগন্নাথ দর্শন করেন, ফিরে এসেছেন, এরকম সব মাটিতে লিখছেন। পাইনু বৃন্দাবন নাথ পুন হারাইনু, কে মর নীলেখ কৃষ্ণ কাহা মুই আইনু। তিনি বলছেন বৃন্দাবন নাথকে আমি পেলাম, আবার হারালাম, আমার কৃষ্ণ কে নিয়ে গেল, আমি কৃষ্ণ গেলে কোথায় পাব। এরকম মহাপুরুষের স্বপ্নাবেশে খুব মনটা গর গর মন যখন বাহ্য হয়েছে, তখন দেখছে আমি কৃষ্ণকে হারানো খুব উন্মত, খুব উন্মত নৃত্য করছেন, গান করছেন, মানে আলাদা ভাবে রয়েছেন, তিনি ভোজন করছেন, যা কিছু করছেন নিজে কিছু মহাপুরুষ বুঝতে পারছে না। দেহর স্বভাবে করেন স্নান ভোজন নৃত্য, যা নৃত্যকৃত করছেন সেগুলো সব এমনি হয়ে যাচ্ছে, তো সারাদিন এরকম অতিবাহিত হয়েছে, কোন ভাব নেই, বাহিরের কোন ভাব নেই, খাওয়া দাওয়া এমনি চলছে মহাপ্রভুর। তো রাত্র সময় এসে গেছে, সন্ধ্যা সময় রাত্র আর গভীর হচ্ছে, রায়রামানন্দ স্বরূপ দামোদর এসেছেন, রায়রামানন্দ স্বরূপ দামোদরকে নিয়ে মহাপ্রভু কি করছেন, তার হৃদয়ের ভাব তিনি জানাচ্ছেন, তার হৃদয়ের ভাব তিনি প্রকাশ করছেন যে কিভাবে কৃষ্ণকে পেয়ে আমি হারালাম, রাধারানী কৃষ্ণকে পেয়ে হারায় সে যেরকম কথা বলে। তো মহাপ্রভু এরকম অবস্থা হয়ে যাচ্ছে, দশম অবস্থা। হ্যাঁ, কৃষ্ণ প্রেম অতি তুঙ্গে ঊর্ধ্বতে যায়, তখন ভক্তের মধ্যে দশ প্রকারের ভাব দেখা যায়, সেটাকে বলা হচ্ছে কি চিন্তা। তখন ভক্ত ভাব তো চিন্তা আসিল, খুব চিন্তায় থাকবে সবসময়, জাগরণ, তার আর ঘুম হবে না, উদ্বেগ, তনুক্ষীণ হয়ে যাবে, অঙ্গ মলিন হয়ে যাবে, সবসময় প্রলাপ করবে, ব্যাধি হবে, উন্মাদ হবে, মোহ হবে, মৃত্যু পর্যন্ত অবস্থা, ভগবান বিরহে, মৃত্যু মানে একদম অচেতন, জ্ঞান শূন্য হয়, তখন সে থেকে যাবে। তো মহাপ্রভু মধ্যে এরকম দশম দশা দেখা যেত, তো মহাপ্রভু মন একেবারে অস্থির হয়ে যেত। তো মহাপ্রভু এরকম স্বরূপ দামোদর রায় রামানন্দকে সারা রাত অনেক কথা বলছেন, স্বরূপ দামোদর রায় রামানন্দ মহাপ্রভুর মন বুঝে বিভিন্ন কৃষ্ণলীলা গান করছেন, তো গান করে দুইজনে কিছু কলা প্রভুর বাদ্য গান, মহাপ্রভুর বাদ্য গান হয়েছেন, তার অর্ধরাত্র হয়ে গেছে তখন, ওই সকাল থেকে মহাপ্রভু রাত্র অর্ধ হয়ে গেছে, মহাপ্রভুর তখন বাহ্য জ্ঞান এসছে, তখন মহাপ্রভুকে গম্ভীরার ভিতরে নিয়ে সেখানে শুয়ে দিয়েছেন। গম্ভীরা দেখেছ, পুরীতে গম্ভীরা মানে কত ভিতরে, গম্ভীরা মানে কি কার বাড়িতে একদম ভিতরে যার ছোট্ট ঘর থাকে বলে গম্ভীরা। এখন যে গম্ভীরা আমরা দেখছি মার্বল ঘর, তখন মহাপুরুষ সময় সেরকম ছিল না, এটা মাটির একটা কুড়ু ঘর ছিল, আর সে ঘরে তো একটা গর্ত ছিল, সে গর্তের ভিতরে মহাপুরুষ থাকতেন, সারাদিন সেখানে থাকতেন। তো সেইখানে তা রায় রামানন্দ কি করেছেন, তো মহাপুরুষ শুয়ে দিয়ে রায় রামানন্দ বাড়ি চলে গেছেন, আর স্বরূপ দামোদর গোবিন্দ তারা দুইজন মহাপুরুষ বাহিরে শুয়ে আছেন, দুজন শুয়ে আছেন। তো মহাপ্রভু কি শোবে কি, সারা রাত মহাপুরুষ জেগে রয়েছেন আর উচ্চকরে নাম সংকীর্তন করছেন, তার স্বরূপ দামোদর গোবিন্দ বাহিরে আছেন, মহাপ্রভু নাম সংকীর্তন করছেন, শুনতে পারছেন। তো হঠাৎ কি হয়েছে, আর কোন আওয়াজ শোনা যায় না, আর কীর্তন শোনা যায় না। তো অনেক সময় তারা দেখছে মহাপ্রভুর কীর্তন শোনা যায় না, কি ব্যাপার, তো দরজা খুলছে, আর দরজা খুলে দেখছে মহাপ্রভুর সেখানে নেই, ছোট্ট একটা ঘর, মহাপ্রভু নেই। শব্দ না পায়া স্বরূপ কবাট কয়লা দূরে, তিন দ্বার দেওয়া আছে প্রভু নাহি ঘরে, মানে ঘর থেকে বেরোতে হলে তিনটা দরজা পেরোতে হবে, দরজা শুধু শিকল দেওয়া আছে, বন্ধ আছে, মহাপুরু ঘরের মধ্যে নেই। আসতে কি হবে, কোন অবস্থা, সব দিকে চাচ্ছে, সব দিকে খুঁজছে, বড় চিন্তিত হয়ে গেছে, কোথায় মহাপুরু গেছেন, মহাপুরু বিভিন্ন বিভিন্ন জায়গায় চলে যান, এরকম বড় চিন্তিত হয়ে গেছেন। প্রভু চাই বলে সবে ব্যাকুল হইয়া, তো ঘুরে 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 কি করছেন, দেখছেন যে মহাপ্রভু সে সিংহদ্বারে উত্তর দিকে এক জায়গায় গিয়ে সেখানে লম্বা হয়ে পড়ে আছেন, কোন সময় গিয়ে সমুদ্রে মিশে আছেন, কোন সময় গিয়ে তৈলঙ্গী গাভীর মধ্যে শুয়ে আছেন, বিভিন্ন প্রকারের মহাপ্রভু অন্তর্ধান এরকম লীলা। তো সেখানে সিংহদ্বার উত্তর দিকে পড়ে আছেন চৈতন্য মহাপ্রভু, তখন স্বরূপ দামোদর দেখে খুব আনন্দিত, হো মহাপ্রভুকে আমি পেয়েছি, শুনছি প্রভুর দশা দেখছে, দেখে বড় চিন্তিত, প্রভু কিরকম দশা, প্রভুপড়ি আছেন দীর্ঘ হাত পাঁচ ছয়, মানে তার শরীর আরো লম্বা হয়ে গেছে মহাপ্রভুর, সম্পূর্ণ অচেতন, কোন নিঃশ্বাস নেই, নিঃশ্বাস প্রশ্বাস যাচ্ছে না, এক হাত, এই হাতটা তিন চার হাত লম্বা হয়ে গেছে মহাপ্রভুর, আর এই অস্থি এই জয়েন্ট গুলো সব খুলে গেছে, খুলে গিয়ে এতগুলো ফাঁক ফাঁকা হয়ে গেছে, নড়বড় হয়ে গেছে এরকম অবস্থা। হস্তপাদ গ্রীবাকতি অস্থি সন্ধি যত এক এক বিস্তৃতি ভিন্ন হইয়াছে তত, চর্মমাত্র উপরে সন্ধি আছে দীর্ঘ হইয়া দুঃখিত হইলা সবে প্রভুরে দেখিয়া। প্রভুকে এই অবস্থা দেখে সবাই খুব দুঃখিত হয়ে গেছে, মহাপ্রভুর কি অবস্থা, হ্যাঁ তো মুখে সব লালা পড়ে গেছে, হ্যাঁ মহাপ্রভু সে চোখ উল্টে পড়েছে, এরকম দেখে ভক্তদের ভিতরে কত দুঃখ দেখিয়া সকল ভক্তের দেহ ছাড়ে প্রাণ, যেন প্রাণ চলে যাবে এই দয়নীয় অবস্থা। মহাপ্রভু কৃষ্ণ প্রেমের যে আরতি ভাব দেখে এরকম অবস্থা মহাপ্রভু পড়িয়াছেন। তখন স্বরূপ দামোদর রায়রামানন্দ চিন্তা করছে, তো এখন তাহলে কি অবস্থা হবে, স্বরূপ গোসাই তখন তারা কি করছে না মহাপ্রভুর বাদ্য গান আনবার জন্য, তো মহাপ্রভু কানে কাছে কি খুব জোরে উচ্চ হরি নাম সংকীর্তন করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, না অনেকক্ষণ এরকম হরে কৃষ্ণ নাম করছেন, তো মহাপ্রভু হঠাৎ হুঙ্কার করে ওঠে হরি বল বলে, হরি বল বলে প্রভু গর্জিয়া উঠলা, আর হলেন ঝাঁপতে উঠেছেন, সে যে হাত কাঠ গুলো সব খুলে গিয়েছিল, সব জয়েন্ট গুলো টাইট হয়ে গেছে, যে মহাপ্রভু খাড়া হয় দাঁড়িয়ে পড়েছেন, সেখানে মহাপ্রভুর হ্যাঁ বাদ্য জ্ঞান এসেছে, তখন এইসব জিনিস আসলে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, কোথা থেকে জানছেন, এইসব রঘুনাথ দাস তখন মহাপ্রভুর সঙ্গে থাকতেন, রঘুনাথ দাস কি করেছেন চৈতন্য স্তব কল্প বৃক্ষ বলে একটা গ্রন্থ রচনা করেছেন, সেইখান থেকে সূত্র নিয়ে এগুলোর সাথে সংস্কৃত লেখা হয়েছে, তো তখন মহাপুরুষ সঙ্গে সঙ্গে রঘুনাথ সঙ্গে থাকতেন, তিনি হলে দেখেছেন এগুলো, তিনি যা দেখেছেন শ্লোক আকারে লিখেছেন, সেগুলো বাংলায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করেছেন। সেইভাবে মহাপুরুষ যখন বাদ্য গান পেয়ে গেছেন, যখন বুঝতে পারছেন আমি কোথায়, আমি সিংহদ্বারে বসে আছি, তখন মহাপুর ক্যা কর কি বা স্বরূপে পুছিল, আরে স্বরূপ কি করছো কোথায় আমি কি ব্যাপার, স্বরূপ বলতে ঠিক আছে ঠিক আছে তুমি এখন আমি তোমার পরে বলবো কি করছো কি নাই, তখন স্বরূপ দামোদর তোলে নিয়ে গম্ভীরে নিয়ে গেছেন, আর গম্ভীরে নিয়ে সব তাকে বলেছেন হ্যাঁ যে এই অবস্থা হয়েছে তোমার। মহাপুরুষ শুনে খুব আনন্দ পেয়েছে, শুনে মহাপুরুষ বড় হইলা চমৎকার, প্রভু কহে কিছু স্মৃতি নহে কামা, মানে আমি তো কিছু বুঝতে পারি না, এত ঘটনা হয়ে গেছে, এসব হয়েছে অত কিছু, কিন্তু কৃষ্ণ প্রেমে যেটা হয়েছে যে শুনে মহাপ্রভু খুব আনন্দ হয়েছে। তো সেটাই মহাপ্রভু বলছেন, আমি কিছু জানি না, আমি শুধু জানি সবে দেখি হয় মোর কৃষ্ণ বিদ্যমান, বিদ্যুৎ প্রায় দেখা দিয়া হয় অন্তর্ধান, এটাই মহাপ্রভুর বিরহের কারণ, বিদ্যুৎ প্রায় দেখা দিয়া হয় অন্তর্ধান। তো এইরকম আলোচনা হতে হতো সিংহদ্বার সামনে, তখন জগন্নাথের মন্দিরে শঙ্খধ্বনি হয়েছে, সবাইকে নিয়ে মহাপ্রভু জগন্নাথে চলে গিয়েছেন। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জগন্নাথ ভগবান কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।